exclusively on FusionBD.com.
শ্রোতা এবিসি রেডিও 89.2 FM কুয়াশা এক্সপ্রাইসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শর্মি। আর আজকে রয়েছে কুয়াশা এক্সপ্রাইসে প্রথমে একটি সত্য ঘটনা, আর তারপর রয়েছে কুয়াশার মূল কাহিনী। তো কুয়াশা এক্সপ্রাইস আমরা শুনবো সেতুর কাছ থেকে। গল্প যাবার আগে বলছি, প্রত্যেকটা মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষ বলতে অবশ্যই আমি মানুষই বোঝাচ্ছি, ছেলে কিংবা মেয়ে নয়। কিন্তু আমাদের এই শিক্ষিত সমাজ এখনই মানুষ কথাটাকে মেনে নিতে পারেনি। তারা আজও ছেলে এবং মেয়ে কথাতেই বিশ্বাসী। সারা জীবনই তারা এই সমাজের নামে মেয়েদের অবহেলা করে গেছে। তারা এগোতে গেলে একদম কাঁকড়ার মতন খামচে তাদের নিচে নামিয়ে দিতে চেয়েছে। তবে আজও আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা এসব ধরা বাঁধা নিয়মকে হার মানিয়ে ছুটে চেয়েছে আকাশ। কেউ কেউ বা ছুঁয়েও দিয়েছে। এই মাটি থেকে আকাশ ছোঁয়ার পথটা খুব একটা মসৃণ নয়, কাদাময় সে পথ পেরিয়ে আসতে কেটে যায় প্রায় একটা জীবন। প্রত্যেকটা মানুষ তার স্বপ্নের পেছনে ছুটে, তবে সে আকাশ ছুঁতে পারে যে সেই স্বপ্ন ছোঁয়ার পথে কারো কাছে হার মানে না। এত কিছুর পর যখন একটা মানুষ কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছায়, তখন জীবন থেকে সে কিছুটা স্বস্তি তো চাইতেই পারে। কিন্তু ঠিক যে মুহূর্তে সে যাবতীয় ঝড় ঝাপটা কাটিয়ে একটা দীর্ঘ স্বস্তি ভরা নিঃশ্বাস দিতে যাবে, সেই মুহূর্তে কোন মানুষরূপী জানোয়ারের থাবায় যদি ছিন্ন ভিন্ন হয়ে যায় তার জীবন, তাহলে জীবন এবং এই পৃথিবী তার কাছে চির ঋণী এবং নত হয়ে যায়। আজ কোশের এক্সপ্রাইসে এমনই একজনের গল্প শুনবো আমরা। জীবনের সকল দুর্বলতাকে ছাপিয়ে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে যে পা দিয়েছিল চূড়ান্তে, কিন্তু তখনও সে জানে না কি অপেক্ষা করছিল তার জন্য।
পারফিউম জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত। পারফিউম চেনে না এমন মানুষ হয়তো আমাদের মাঝে খুঁজেই পাওয়া যাবে না। পারফিউম এমন একটা জিনিস যা আপনার মনস্তাত্ত্বিক অবস্থা যে কোনো সময় বদলে দিতে পারে। অনেক সময় এমন হয় যে মন খারাপ, তখন পারফিউমের গন্ধ পেলে মনটা ভালো হয়ে যায়। আবার মাঝে মাঝে কিছু পারফিউমের গন্ধ পেলে মনটা বিষণ্ন হয়ে যায়। কিন্তু পারফিউমের ঘ্রাণ দিয়েই মানুষের মন জয় করে নিয়েছিল ইন্ডিয়ার পারফিউম কুইন মনিকা কুর্টি। দেখতে পরীর মতো এটা বলবো না, আগের সেই ফেয়ারি টেলস এর পরিধির ছাপিয়ে মনিকা হয়ে উঠেছিল এই সময়ের আদর্শ। তার চোখে ছিল স্বপ্ন, ঠোঁটের কোণা থেকে এক চিলতে হাসি সরত না। সব মিলিয়ে তাকে এক দেখাতেই ভালো লেগেছিল যে কারোর। আজ তারই জীবনের এক ভয়ঙ্কর সত্যের কথা জানতে পারবো আমরা কুয়াশা এক্সপ্রেসে। আজ এক এমন ভয়ঙ্কর মানুষের কথা জানবো যার কাছে প্রতিশোধ মানেই জীবন কেড়ে নেয়া। প্রতিশোধের জন্য অন্য কোনো ভাষা জানা নেই ওই মানুষরূপী জানোয়ারটার। প্রতিশোধ এমন একটা শব্দ যার ভয়ঙ্করতার সীমা পরিসীমা আমরা অনেক সময় করতে পারি না। প্রতিশোধ এমন এক আগুন যাকে নেভানোর কোনো প্রতিষেধক মানুষ আজও আবিষ্কার করতে পারেনি। প্রতিশোধ এমন একটা আগুন যেটা তিল তিল করে জ্বালিয়ে খাক করে দেয়। অনেক সময় সেই আগুন ছড়িয়ে পড়ে অনেক বড় পরিসরে। প্রতিশোধের আগুন আগুনের চেয়েও অধিক হয়, একটা মানুষের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য যা যথেষ্ট। প্রতিশোধের আগুনে পুড়তে থাকা এই ভয়ানক খুনি তার ভেতরের প্রতিশোধকে পরিণতি দেওয়ার জন্য মনিকার বিল্ডিং এ খাবার আর পানি নিয়ে 48 ঘন্টা লুকিয়েছিল এবং সুযোগ পাওয়ার সাথে সাথে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে মনিকার উপর। নির্মমতা আর নিষ্ঠুরতার চরম সীমাও ছাড়িয়ে গিয়েছিল সে সেদিন। তার চোখ দেখে কেউ বুঝতে পারবে না সে কতটা নৃশংস হতে পারে। মানুষ তার বাহিরে রূপ দেখতে পাচ্ছিল, আর 8-10টা মানুষের মতোই শান্ত শিষ্ট সাধারণ মানুষ, কিন্তু তার ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন কেউই দেখতে পাচ্ছিল না। তার মনে ছিল আগুন আর মস্তিষ্কে একটাই চেহারা, সেই চেহারা যা এক পলকেই ভালো লাগার মতন। সেই চোখ নাক মুখ ঠোঁট, সেই সুন্দর মানুষ যাকে দুনিয়া পারফিউম কুইন নামে চিনত। ওই ভয়ঙ্কর খুনির মাথায় ওই পারফিউম কুইনের চেহারাই বারবার ঘুরছিল। ও যে কোনো মূল্যে তাকে খুন করতে চেয়েছিল এবং এই কারণেই সে 48 ঘন্টা মনিকার অ্যাপার্টমেন্টে লুকিয়েছিল। ধূর্ত শেয়ালের মতো অপেক্ষা করছিল শুধু একটা সুযোগের জন্য। স্বপ্নার রাজভ্যালি এক হিংস্র হায়না 48 ঘন্টা এই অ্যাপার্টমেন্টে লুকিয়ে লুকিয়ে নজর রাখছে মনিকার উপর। মনিকা কখন আসে কখন যায় সবকিছুর উপর, শুধু একটা সুযোগের অপেক্ষায়। 5 অক্টোবর 2016 যখনই সুযোগ এলো সে দুরন্ত চিতার মতো ঢুকে পড়ল মনিকার ঘরে তার মৃত্যু হয়ে। নিজের মৃত্যুকে সামনে দেখে কেমন লেগেছিল তখন মনিকার তা আমরা জানি না। আমরা শুধু দেখতে পেয়েছি মনিকার বীভৎস লাশ। যা দেখে শিউরে উঠেছে প্রত্যক্ষদর্শী প্রত্যেকটা মানুষ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাও। নিজের ভেতরের জ্বলন্ত সবটুকু প্রতিশোধ ঠেলে দিয়েছে সে মনিকার উপর। অশ্লীলতার আর নির্মমতার এক ভয়ানক রূপ আমরা দেখেছিলাম সেদিন। সারা শহর ভয় কেঁপে উঠেছিল। খুন করার আগে খুনি শুধু 48 ঘন্টাই অপেক্ষা করছিল তা নয়, খুনি তার বাসায় ঢোকে এবং তাকে টর্চার করে, তাকে অশ্লীল ভিডিও দেখাতে বাধ্য করে, নৃশংসভাবে তাকে অত্যাচার করে এবং তারপরও তার গায়ের ঝালা মেটে না, নির্মমভাবে খুন করে সে মনিকাকে। বেঙ্গালুরুর একটি হোটেলের সিসিটিভি ক্যামেরায় দেখা যায় একজন মানুষকে, খুব স্বাভাবিক 8-10টা মানুষের মতো একটা মানুষ, খুব স্বাভাবিকভাবেই হোটেলের ভেতরে এসে হাসি খুশিভাবে রিসেপশনের লোকের সাথে কথাও বলছে। তাকে দেখে কি কোনোভাবেই বোঝা যায় কি আছে তার ভিতরে? কেউ হয়তো কল্পনাও করতে পারছে না কি করে এসেছে এই সিধা সাদা চেহারার লোকটা। কেউ চিন্তাও করতে পারেনি এই লোকটার হাতে লেগে আছে কোনো মানুষের রক্ত। মানুষ তখন তার আসল চেহারাটা দেখতে পায় যখন কিছু সিভিল পোশাকে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আশেপাশের মানুষ অবাক হয়ে যায়, কি এমন করেছে এই লোকটা যে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে? তখনও কেউ কিছুই জানে না, কিন্তু পুলিশেরা পাগলের মতো খুঁজছিল এই মানুষটিকে। পুলিশ তার খোঁজ করতে করতে গোয়া থেকে এই বেঙ্গালুরু পর্যন্ত এসেছে। গোয়া পুলিশের মতে এই লোকটি এক ভয়ঙ্কর খুনি, তবে তখন পর্যন্ত জনগণের সামনে কিছুই প্রমাণ হয়নি। তারা সবাই অপেক্ষা করছে মূল ঘটনা জানার জন্য। হোটেলে এসে পুলিশ যাকে গ্রেপ্তার করে এবং যাকে সবার কাছে খুব স্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছিল তার নাম রাজকুমার, জন্ম পাঞ্জাবে, তার পেশা সিকিউরিটি গার্ড, বয়স 21 বছর। এখন পর্যন্ত সবকিছুই ঠিক আছে, কিন্তু এসবের বাইরেও আরো একটি পরিচয় আছে রাজকুমারের, আর তা হলো খুনি। শুধু খুনি নয়, রেপ, খুন এবং লুটপাটের আসামি রাজকুমারকে পাগলের মতো পুলিশ খুঁজছিল। এই নির্মম হত্যার শিকার হলেন গোয়ার প্রসিদ্ধ পারফিউম স্পেশালিস্ট মনিকা গুড্ডি। মনিকা 39 বছর বয়সী একজন পারফিউম স্পেশালিস্ট, যে মাত্র কয়েকদিনের মধ্যে পারফিউম দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিল, যার জন্ম মহারাষ্ট্রের নাগপুরে। তিনি থাকতেন গোয়ার সাঙ্গোল্ডা ভিলেজে নিজের ভাড়া করা ফ্ল্যাটে, সেখানেই জীবনের শেষ মুহূর্তটা তার কাটে। ওই ভাড়া করা ফ্ল্যাটে সে একাই থাকত। প্রচন্ড স্বপ্নবিলাসী মানুষ ছিলেন মনিকা, ঘ্রাণ দিয়ে মানুষকে মুগ্ধ করা ছিল যার নেশা এবং পেশা। 5 অক্টোবর 2016 মনিকা রাতে তার নিজের ফ্ল্যাটে ফিরেছে। তখনও সে জানে না কি হতে চলেছে তার সাথে। একজোড়া অশুভ চোখ গত 2 দিন ধরে নিশানা করেছিল তার দিকে। মনিকা কখনো কল্পনাও করতে পারেনি যে তার সাথে কেউ এমন কিছু করবে। কলিং বেল বেজে উঠল, মনিকা দরজা খুলল, আর তারপর তার উপর চলল অমানবিক অত্যাচার, যা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। শারীরিক নির্যাতন, আপত্তিকর ভিডিও দেখতে বাধ্য করা, হাত পা বেঁধে অত্যাচার এবং তারপর খুন। মনিকার ছিন্ন ভিন্ন লাশ বিছানার সাথে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। তার শরীরে কোনো পোশাক ছিল না। এমন বিভৎস অবস্থা দেখে যে কেউ ধারণা করতে পারবে কতটা অমানসিক অত্যাচার হয়েছে তার উপর। যন্ত্রণা দিয়ে একটু একটু করে মেরেছে মনিকাকে। এত কিসের রাগ, কিসের অভিমান কারোর মনিকার উপর? হয়তো মনিকা নিজেও জানত না কি অপরাধ ছিল তার। এরপর মনিকা হত্যা মামলার আসামি রাজকুমার যখন মুখ খোলে তখন দুনিয়া থমকে যায়। এটাও কি সম্ভব? আমরা রাজকুমারের জিজ্ঞাসাবাদের কিছু অংশ এখানে হুবহু বলছি। আসলে এমন অমানবিকতার স্বীকারোক্তি কোনোভাবে সংযোজন বা বিয়োজন করলে তার অমানবিকতার ধারণা মানুষ করতে পারবে না। জিজ্ঞাসাবাদটা এমন ছিল, পুলিশ কি করেছিস বল? রাজকুমার, আমি করেছি, ম্যাডামের খুন আমি করেছি। পুলিশ, কি নাম তোর? রাজকুমার, আমার নাম রাজকুমার। পুলিশ, বাড়ি কোথায় তোর? রাজকুমার, পাঞ্জাব। পুলিশ, কিভাবে খুন করেছিস? রাজকুমার, শারীরিকভাবে অত্যাচার করে, হাত পা বেঁধে আমি শারীরিকভাবে অত্যাচার করেছি। তার এই স্বীকারোক্তি শুনে নিশ্চয়ই ধারণা করতে পারছেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এসব করা সম্ভব নয়। কি ছিল এই খুনের পেছনের কারণ? কেন মনিকার উপর রাজকুমারের এত রাগ? কিসের রাগ যার ধারণায় সে মানুষ থেকে জানোয়ারে পরিণত হয়েছে? জানতে হলে আমাদেরকে যেতে হবে একটু পেছনে। সতেরোই মে 2016, স্বপ্নরাজ ভ্যালি। মনিকা গোয়াতে প্রথম এসে এই ভাড়া করা বাড়িতে উঠল। তার ভাই তাকে রাখতে এসেছিল। মনিকা একজন ডিভোর্সি ছিলেন, তার ভাই তার চেয়ে ছোট। ভাই তাকে এখানে একা থাকতে নিষেধ করে। সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এখানে একা থাকা সেফ না, কিন্তু মনিকা সবসময় স্বাধীনভাবে থাকতেই পছন্দ করত। গোয়াতে আসার আগে সে ফটোগ্রাফার ছিল এবং এখানে আসার পর সে পারফিউম নিয়ে কাজ করে এবং বেশ কিছুদিনের মধ্যেই সে বেশ সুনাম কুড়িয়ে নেয়। ফ্ল্যাটে প্রথম দিনই রাজকুমারের সাথে তার দেখা হয়। রাজকুমার ছিল ওই অ্যাপার্টমেন্টের ওয়াচম্যান। রাজকুমার তার সব লাগেজ এবং জিনিসপত্র উপরে এনে দেয় এবং মনিকা তাকে প্রথম দিন বকশিশও দেয়। এর কয়েকদিন পর মনিকা তার বাসায় গোসল করছিল। মনিকা ওয়াশরুমে ছিল, ভুলবশত সে তার মেইন দরজা খোলা রেখেছিল। সে বাথরুম থেকে বেরিয়ে দেখে রাজকুমার তার ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। প্রথমে মনিকা প্রচন্ড ভয় পায় এবং চমকে ওঠে। মনিকা তার উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে জিজ্ঞেস করলে সে বলে যে গাড়ির চাবি দিতে এসেছিল সে। মনিকা তাকে ধমক দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বলে। এরপর থেকেই মনিকা বুঝতে পারে রাজকুমারের নজর খুব একটা ভালো না, এবং যতটা ইনোসেন্ট সে নিজেকে প্রমাণ করতে চাইত ততটা ইনোসেন্ট সে আদৌ নয়। মনিকার ধারণা একদমই ঠিক ছিল। প্রথম দিন থেকে রাজকুমার মনিকার দিকে খারাপ নজরে তাকাত। রাজকুমারের চোখে ছিল লালসা। শুধু যে মনিকার দিকে এইভাবে তাকাতো তা নয়, ওই সোসাইটির প্রায় সব মানুষদের এই একই কমপ্লেন ছিল রাজকুমারের বিরুদ্ধে। শুধু এসব কমপ্লেনই নয়, অ্যাপার্টমেন্টে ছোটখাটো চুরির অভিযোগও ছিল রাজকুমারের বিরুদ্ধে। একদিন মনিকা নিজের চোখেই সব দেখে ফেলে। রাজকুমার মনিকার পাশের ফ্ল্যাটের দরজার বাইরে দাঁড়িয়েছিল এবং বাইরে থেকে উঁকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছিল সে। মনিকা সরাসরি তাকে ধরে ফেলে এবং সেদিন রাজকুমার তার কাছে মাফ চায়। এরপর থেকে মনিকার সন্দেহ আরো বেড়ে যায়। কোনোভাবেই সে রাজকুমারকে ভালো মনে করতে পারে না। আর মনিকার এই দেখা এবং ভাবাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এর কিছুদিন পর মনিকার বাসায় কাজ করত যে কাজীর বুয়া, সে একদিন মনিকার কাছে একটা ছাতা চায়। মনিকা তাকে ছাতা দিতে চায়। কাজীর বুয়াকে গাড়ির চাবি দিয়ে বলে গাড়িতে ছাতা আছে, নিয়ে আসতে। কাজীর বুয়া গাড়িতে কোনো ছাতা খুঁজে পায় না। শুনেই মনিকা বুঝতে পারে কে চুরি করেছে তার ছাতা। সে বিল্ডিং এর ম্যানেজারকে ডাকে এবং সবার সামনে রাজকুমারের উপর ছাতা চুরির অভিযোগ নেয়, কারণ মনিকার গাড়ি একমাত্র রাজকুমারই পরিষ্কার করত। রাজকুমার অস্বীকার করলে মনিকা তার ঘরে সার্চ করতে বলে। তার ঘর সার্চ করা হলো এবং সেখান থেকে মনিকার ছাতা সহ বিল্ডিং এর আরো অনেকের অনেক জিনিস যেগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো পাওয়া যায়। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো রাজকুমারের ঘরে মেয়েদের কিছু আন্ডারগার্মেন্টস পাওয়া যায় এবং সেগুলো সবই ছিল মনিকার। এই সব কিছু দেখে মনিকা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাজকুমারকে সাথে সাথে চাকরি থেকে বের করে দিতে বলে। রাজকুমারকে চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং তার পাওনা দুই মাসের বেতনও তাকে দেওয়া হয় না। রাজকুমার মনিকার কাছে মাফ চায়, কিন্তু মনিকা তার কোনো কথা শুনতে চায় না। রাজকুমারের মনে তখন মনিকার জন্য প্রচন্ড ঘৃণা এবং রাগ জন্ম নেয়। এর কিছুদিন পরে মনিকার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। মনিকা ফোনটা ধরে। ওপাশ থেকে রাজকুমারের নাম শুনেই মনিকা প্রচন্ড রেগে যায়। রাজকুমার তাকে ফোন করে তার কাছে মাফ চায় এবং অভিযোগ তুলে নিতে বলে, কারণ এই অভিযোগের কারণে সে কোথাও কোনো চাকরি পাচ্ছিল না। কিন্তু মনিকা তার কোনো কথা শোনে না এবং তার ফোনটি কেটে দেয়। রাজকুমারের ভেতরে জ্বলতে থাকা আগুন আরো দ্বিগুণ হয়ে যায়। তখন প্রতিশোধের আগুন তাকে দাউ দাউ করে জ্বালাতে থাকে। সাতদিন পর 3 অক্টোবর 2016 রাজকুমার মনিকার অ্যাপার্টমেন্টে চুরি করে ঢুকে পড়ে। যেহেতু এই অ্যাপার্টমেন্টে সে চাকরি করত, তাই এই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা কোণা তার পরিচিত ছিল। তাই চুরি করে ঢুকতে এবং সেখানে খাবার আর পানি নিয়ে 2 দিন পর্যন্ত লুকিয়ে থাকতে খুব একটা কষ্ট হয়নি তার। হ্যাঁ, রাজকুমার ওই বিল্ডিং এ ঢুকে 2 দিন পর্যন্ত লুকিয়েছিল, কেউ টের পায়নি। সে তার সাথে খাবার এবং পানিও নিয়ে নিয়েছিল। লুকিয়ে থেকে সে প্রতিদিনই মনিকার উপর নজর রাখত, শুধু একটা সুযোগের অপেক্ষায়। অবশেষে সেই দিনটা এলো, 5 অক্টোবর 2016। সন্ধ্যা শেষ হয়ে কেবল রাত হয়েছে। মনিকা তার নিজের ফ্ল্যাটেই ছিল। সে পিৎজার অর্ডার দিয়েছিল এবং পিৎজা আসতেও বেশ দেরি হচ্ছিল। অবশেষে মনিকার বাসার কলিং বেলটা বাজলো। সে পিৎজা চলে এসেছে মনে করে দরজাটা খুললো ঠিকই, কিন্তু দরজা খুলে যা দেখলো তা সে কোনো দিনও দেখতে চায়নি। দরজার ওপারে রাজকুমার দাঁড়িয়েছিল। তার চোখে ছিল হিংস্রতা আর প্রতিশোধের আগুন। মনিকা ওকে দেখেই ভয় পেয়ে যায় এবং দরজা আটকে দিতে চায়। রাজকুমার ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং দরজা আটকে দেয়। ফ্ল্যাটে শুধু একা রাজকুমার আর মনিকা। প্রথমে মনিকা যেন বিশ্বাসই করতে পারছিল না কি হচ্ছে তার সাথে। রাজকুমার মনিকাকে টেনে হিঁচড়ে তার বেডরুমে নিয়ে যায় এবং তাকে টর্চার করে। মনিকা নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, এক সময় সে নিস্তেজ হয়ে পড়ে। ঠিক সেই সময় কলিং বেলটা বাজল। রাজকুমার খুব ভয় পেয়ে যায়। সে ধীরে ধীরে দরজার কাছে যায় এবং দেখে পিৎজা ডেলিভারি বয় এসেছে। সে খুবই স্বাভাবিকভাবে পিৎজাটা নেয়। এর মধ্যে মনিকা উঠে বাথরুমের ভেতরে চলে যায় এবং ভেতর থেকে বাথরুম আটকে দেয়। বাইরে থেকে রাজকুমার বাথরুমের দরজায় ধাক্কাতে থাকে। মনিকা বাঁচার প্রচন্ড চেষ্টা করে, কিন্তু ওই মুহূর্তে তার আর্তনাদ কেউই শুনতে পায়নি। মনিকা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে সিকিউরিটি গার্ডকে ডাকার চেষ্টা করে, কিন্তু কেউ শুনতে পায় না। মনিকা ভেন্টিলেটর দিয়ে তার টুথব্রাশ, শ্যাম্পুর বোতল এগুলো ফেলতে থাকে। গার্ড দেখেও বুঝতে পারে না কেন কেউ এসব ফেলছে। সে দেখে সেখান থেকে চলে যায়। একটা মানুষ মৃত্যুর মুখে দাঁড়িয়ে বাঁচার যত রকম চেষ্টা করতে পারে সবই করেছিল মনিকা, কিন্তু কোনো লাভ হয়নি। ওই দিন মনিকার সেই আর্তনাদ কেউই শুনতে পায়নি। একসময় রাজকুমার বাথরুমের দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলে এবং মনিকাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে নিয়ে আসে। তাকে প্রচন্ড মারে এবং তার হাত পা বেঁধে ফেলে। মনিকা খুব কাকুতি মিনতি করে যাতে তাকে ছেড়ে দেওয়া হয়। রাজকুমার ততক্ষণে মানুষ থেকে পশুতে পরিণত হয়ে গেছে। তার হিংস্রতা সকল মানবতাকে হার মানায়। মনিকা তার হাতে পায়ে ধরে, কান্নাকাটি করে এবং তাকে টাকার লোভ দেখায়। মনিকা তাকে 200,000 টাকা দিতে চায়। রাজকুমার রাজিও হয় এবং মনিকার ভাইকে ফোন করতে বলে। রাজকুমার মনিকার সামনে ছুরি ধরে তাকে স্বাভাবিকভাবে কথা বলতে বলে। মনিকা তার ভাইকে ফোন দেয়, কিন্তু নেটওয়ার্কের কারণে ফোনটি কেটে যায়। তার ভাই এরপর অনেকবার কথা বলার চেষ্টা করে, কিন্তু এপাশ থেকে কেউই ফোন ধরে না। রাজকুমার ছুরি দেখিয়ে মনিকার ক্রেডিট কার্ডের পিন জেনে নেয় এবং তার মোবাইল পাসওয়ার্ড জেনে নেয়। এরপর সে মনিকাকে টেনে হিঁচড়ে ড্রয়িং রুম থেকে বেডরুমে নিয়ে যায়। বিছানায় তার হাত পা বেঁধে ফেলে। মনিকা চিৎকার করতে থাকে, বারবার তাকে অনুরোধ করতে থাকে, কিন্তু রাজকুমার তার প্রতি একটুও সদয় হয় না। প্রথমে সে মনিকার আপত্তিকর ভিডিও বানাতে চায় এবং পরে তা না করে সে মোবাইলে আপত্তিকর ভিডিও বের করে জোর করে তাকে দেখতে বলে। মনিকা কিছুতেই রাজি হয় না। মনিকা বুক ফাটিয়ে চিৎকার করে। এরপর রাজকুমার অমানসিকতাকেও হার মানিয়ে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে মনিকাকে। বাঁচার জন্য সে আর্তনাদ করে, পশুর মতো অত্যাচার চালায় রাজকুমার মনিকার উপর। মনিকা যখন চিৎকার করতে থাকে তখন তার মুখে বালিশ চাপা দিয়ে সে নির্যাতন চালিয়ে যায়। রাজকুমার তখনও বুঝতে পারে না যে মনিকা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মনিকাকে শারীরিকভাবে নির্যাতন করার পরও রাজকুমার সেখানেই থাকে। সে মনিকার বাসার রান্নাঘরে যায় এবং ডিম সেদ্ধ করে খায়। বাথরুমে গিয়ে শেভ করে। তারপর ভোর হওয়ার আগেই চোরের মতো বেরিয়ে যায় মনিকার ফ্ল্যাট থেকে। ফ্ল্যাটের ভিতর পড়ে থাকে মনিকার ছিন্ন ভিন্ন লাশ আর তার আর্তনাদ, যা কেউ শুনতে পায়নি কোনোদিন। এই সেই মনিকা যে মাত্র কিছুদিন আগেই জীবনের কঠিন সব বাস্তবতাকে হার মানিয়ে নিজের স্বপ্নকে সম্বল করে এসেছিল এই শহরে। যে মনিকার মুখের কোণার হাসিটা দেখলে যে কারো মন ভালো হয়ে যেত। অন্যের জীবনে সুগন্ধি ছড়িয়ে দেওয়াতেই তার জীবনের আনন্দ খুঁজে নিয়েছিল সে। আজ সেই মনিকার নিথর রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে তারই ফ্ল্যাটের বেডরুমে। ছোট্ট একটা ঘটনা, একটা ছাতা চুরি। সেই ঘটনা যে তার জীবনের এই দশা করবে সে কোনোদিনও ভাবেনি। 6 অক্টোবর 2016 সকালে মনিকার কাজের বুয়া কাজ করতে এসে দেখে মনিকার ফ্ল্যাটের দরজা খোলা। সে ভাবে হয়তো মনিকা ভুলে দরজা খুলে রেখেছে। সে ফ্ল্যাটের ভিতর ঢুকে দেখে ড্রয়িং রুমের সব কিছু এলোমেলো। সে ধীরে ধীরে বেডরুমের দিকে যায় এবং যা দেখে তা সে নিজের চোখে পর্যন্ত বিশ্বাস করতে পারে না। মনিকার বস্ত্রহীন শরীরটা হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তার খাটের উপর। সে চিৎকার করে আশেপাশের সবাইকে ডাকে এবং পুলিশ এসে এই বীভৎস অবস্থায় মনিকার লাশ উদ্ধার করে। সবাই খুব সহজে বুঝতে পারে রাজকুমার ছাড়া আর কেউ এমন কাজ করতে পারবে না। মনিকার সাথে কারো এমন কোনো শত্রুতাও ছিল না। পুলিশ রাজকুমারকে পাগলের মতো খুঁজতে থাকে। রাজকুমারের কাছে পৌঁছানোর একমাত্র উপায় ছিল মনিকার ক্রেডিট কার্ড। রাজকুমার বিভিন্ন শহর থেকে মনিকার ওই ক্রেডিট কার্ড থেকে টাকা তুলছিল। পুলিশ তখনই বুঝতে পারে রাজকুমার পালিয়ে বেড়াচ্ছে। অপরাধী যতই চালাক হোক কিছু না কিছু ভুল সে করবেই। রাজকুমারও তাই করল। বেঙ্গালুরুর একটা হোটেলের আশেপাশের এলাকা থেকে রাজকুমার পরপর কয়েকবার টাকা তুলল। পুলিশ খুব সহজে বুঝতে পারল রাজকুমার ওখানেই আছে এবং তারা তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করল। রাজকুমার তার সব অপরাধ অকপটে স্বীকার করল। রাজকুমারের উপর খুন, ডাকাতি, রেপ, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন সহ আরো অনেক মামলা এখনো চলছে। তার ফাঁসি কিংবা যাবজ্জীবন তো নিশ্চিত, কিন্তু রাজকুমারের ফাঁসি কিংবা যাবজ্জীবনে কি আর ফিরে আসবে মনিকা? না, মনিকা আর কখনো ফিরবে না, আর কখনো সে সুগন্ধি নিয়ে মানুষের জীবনও ভরিয়ে তুলবে না। রাগ, জিদ, প্রতিশোধ, এই শব্দগুলোর ভয়ঙ্কর পরিণাম কতটা খারাপ হতে পারে তা আমরা ধারণাও করতে পারি না। রাজকুমার নামক ওই হিংস্র জানোয়ারের থাবায় নিভে গেছে মনিকার জীবনের প্রতি চিরতরে। রাজকুমারদের মতো মানুষরূপী শয়তানদের ফাঁসির চেয়ে কঠিন কোনো সাজা থাকলে সেটাই দেওয়া উচিত।
আপনাদের জন্য ইমরান নিলয়, তার গল্পের নাম শুরুতে বলে দিচ্ছি আজকে অনন্যের আত্মা। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনবো, তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আমি শামিন আছি আপনার সঙ্গে, আর চলছে কুয়াশা। আকাশের বিরাট চাঁদটাও যেন এই অঞ্চলের অসহায় অন্ধকার দূর করতে পারছে না। কেউ যেন সন্ধ্যা থেকে এক টানা একটা বিরক্তিকর কালো পর্দা বিছিয়ে রেখেছে এখানে। শহরের কোলাহল থেকে একেবারেই অন্যরকম একটা পরিবেশ। এরকম তো নীলের খুব পছন্দ হওয়া সত্ত্বেও এই মুহূর্তে কেন জানি এই নিঃশব্দ ঠিক সহজভাবে নিতে পারছে না সে। একটা কারণ হতে পারে, তা হচ্ছে জনমানবহীনতা। আশেপাশের বুনো অন্ধকারে এই কাছের বাড়িটা ছাড়া আর কিছুই নেই। তিন দিকেই ঘন জঙ্গল, আর একদিকে গাছপালা কিছুটা পাতলা হয়ে গেছে, আর সেখান দিয়ে ছোট্ট একফালি রাস্তাটা মাইল খানিক দূরে থাকা সভ্য জগতের সাথে তাদের একমাত্র যোগাযোগের চিহ্ন হিসেবে জেগে আছে। কাছের বাংলো ট্যাপের বাড়িটার দোতলার বারান্দা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তাতে অবশ্য বিশেষ লাভ হচ্ছে না, যতদূর চোখ যায় কালো গাছেরা দাঁড়িয়ে আছে সার বেঁধে। কোথা থেকে ভেসে আসছে অন্তহীন ঝিঝি সঙ্গীত, সাথে বনভূমির আটকে পড়া গম্ভীর বাতাস চিরে মাঝে মাঝে দু একটা টুকরো অচেনা বন্য ডাক ভেসে আসছে, ভেঙে দিচ্ছে এক টানা আধারের নিস্তব্ধতা। সেসব শুনতে শুনতে গাছদের মাথায় মাথায় নেমে আসা জমাট অন্ধকারের দিকে তাকিয়ে অবচেতনে কোন এক অদ্ভুত আশঙ্কায় কেঁপে উঠে গেল। তার মনে হয় অন্ধকারেরও বোধহয় জীবন আছে, কেউ যেন সরু চোখে লক্ষ্য করছে ওকে, যে কোনো মুহূর্তে ভেসে এসে অতর্কিতে চেপে ধরবে ওর গলা। ভাবতে ভাবতে দূরে কিছু একটা যেন সত্যি মরে উঠল, অন্ধকারে কোনো কিছু দেখার উপায়। তবু মিলে কিছুটা সরে এসে দূরু দূরু বুকে আরো ভালো করে দেখার চেষ্টা করতে লাগলো।
কি দেখছ?
ও মা, তুমি একটু শব্দ করে আসতে পারো না? এরকম নিঃশব্দের পেছন দিকে কেউ কথা বলে?
ভয় পেয়ে গিয়েছিলে নাকি?
চমকে যাও বলেও একটা ব্যাপার আছে।
আচ্ছা বাবা, ঠিক আছে, সরি।
বুঝলাম, সরি।
তো কেমন লাগছে নতুন জায়গায়?
জায়গাটা ভালোই, নিরিবিলি, তবে একটু বেশি নির্জন। তোমার?
আমার একটু অসুবিধা লাগছে, চারদিকে বন জঙ্গল, মনে হচ্ছে আদিম যুগে চলে এসেছে।
তাই নাকি? তাহলে তো ভালোই হতো।
ভালো? মাথা খারাপ তোমার?
মাথা খারাপের কি হলো? তোমার কি ধারণা আগের দিনের মানুষেরা খুব অসুখী ছিল? তারা সবসময় কান্নাকাটি করতো, ইন্টারনেট কানেকশন নেই কেন, মোবাইলের নেটওয়ার্ক নেই কেন, তাই না?
না, একেবারে তা বলছি না।
কিন্তু কিছুটা বলছো। শোনো, তোমাদের এই সভ্যতা নামক অসভ্যতা মানুষকে কতটুকু এগিয়ে নিতে পেরেছে সেটা সময় বলবে। আমার ধারণা খুব একটা পারিনি। তুমি জানো আফ্রিকাতে ঠিক এই মুহূর্তে কয়টা শিশু না খেতে পেয়ে মারা গেল? যেখানে মাত্র 8 জন লোকের হাতে পৃথিবীর অর্ধেকের চেয়ে বেশি সম্পদ আটকে আছে।
সেটা ঠিক আছে, কিন্তু অসভ্য জঙ্গলিদের
চেয়ে অনেক উন্নত আমরা, তাই তো? হ্যাঁ, এটা ঠিক বলেছো। আর এজন্যই জাস্ট আঙ্গুলের একটা চাপে লাখ লাখ মানুষকে মুহূর্তের মাঝে পারমাণবিক বোমা ফেলে মেরে ফেলতে পারি আমরা। ধর্মের নামে জয়ধ্বনি দিয়ে হাজার হাজার মানুষকে জবাই করতে পারি আমরা।
বাবা, আমার উপরে মেরে দেখাচ্ছো কেন? আমি কি করেছি? এমন সুন্দর একটা জায়গায় এসে
তুমি শুরু করেছিলে।
আচ্ছা, মানলাম, আমি শুরু করেছিলাম। এবার এসব বাদ দিয়ে চলো একটু রোমান্টিক কথাবার্তা বলি।
আচ্ছা বলো শুনি।
তোমাকে না ভীষণ সুন্দর লাগছে।
সেই এক পুরনো কথা, বিয়ের পর থেকে এই কথাটা তুমি কমপক্ষে হাজারবার বলে ফেলেছো।
ভালো করেছে, আরো হাজারবার বলবো।
আমি কিন্তু বলিনি শুনতে পুরনো লাগছে।
আর এই জন্যই তো বারবার বলি। হয়েছে, আর রোমান্টিক হতে পারবো না, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, খাবার কি ব্যবস্থা?
ময়নার মায়ের সব কবে বলেছে, চলো দেখে খাবার দিতে বলি। এই মহিলার চলাফেরা না একটু কেমন যেন রহস্যময়।
জঙ্গলের মাঝে এত বড় একটা বাড়িতে একা একা থাকে, পাগল বা জঙ্গলি না হলে কি? আচ্ছা সরি সরি সরি, চলো চলো খেতে যাওয়া যাক।
ময়নার মা, যাকে কিনা এই বাংলোর কেয়ারটেকার বলা যায়, আসলে কিছুটা অদ্ভুত ধরনের মহিলা। সকালে আসার পর থেকে তেমন একটা কথাই বলেনি, মিলি অনেক কিছু জিজ্ঞেস করার পর উত্তর দিয়েছে, তা অল্প কথায়। ময়নার মা এই বাড়িতেই থাকে, আজ তো একটা জঙ্গলের মাঝে এত বড় একটা বাড়িতে থাকতে ভয় লাগে না সেটা জিজ্ঞেস করতে নিঃশব্দে তাকিয়েছিল, শুধু কিছু বলেনি। ঢাকা থেকে শুভকে বলা হয়েছিল একজন কেয়ারটেকার আছে বাংলো, কিন্তু সে যে একজন মহিলা এটা জানা ছিল না। তাই জঙ্গলের মাঝে একজন মধ্যবয়স্ক মহিলাকে একা একটা বাড়িতে রেখে ওরা দুজনে কিছুটা অবাক হয়েছিল। গাজীপুরের কাছে মধুপুর গড়ের প্রায় মাঝামাঝি একটা বাংলোয় উঠেছে ওরা। এখানে একটা গবেষণার কাজে এসেছে শুভ, সাথে স্ত্রী মিলি আর 3 বছরের পিচ্চি নেহাল। শুভ ভেবেছিল জঙ্গল হলেও খুব একটা সমস্যা হবে না, তাছাড়া ওর অভ্যেস আছে। কিন্তু এরকম নির্জন লোকালয় থেকে এতটা দূরে বেশ অস্বস্তি লাগছিল। তার উপর আমার অদ্ভুত একটা মহিলা কেয়ারটেকার, ময়নার মাঝে সত্যি অদ্ভুত ধরনের মহিলা, তা ওরা আবার টের পেল খেতে এসে। নিচের তলায় খাবার ঘর, সেখানে এসে দেখল টেবিলে খাবার সাজালো, কিন্তু আশেপাশে কোথাও মহিলাকে দেখা যাচ্ছে না। খাবার সাজিয়ে ওদেরকে ডাকার প্রয়োজনও মনে করেনি।
দেখেছো, তোমার ময়নার মার কাজ দেখেছো, টেবিলে খাবার দিয়েছে অথচ একবারও ডাকেনি।
তাকেও তো কোথাও দেখছি না, কোথায় গেল মহিলা? ময়নার মা, ময়নার মা!
আচ্ছা বাদ দাও, চলো খেয়ে নেওয়া যাক, তারপর পাওয়া যাবে। নেহাল কি ঘুমিয়েছে?
একেবারে, কার ছেলে দেখতে হবে না? সারা পথ তুমি ঘুমিয়েছো, এখন তোমার ছেলে ঘুমাচ্ছে।
তোমার খুব হিংস হচ্ছে তাই না?
অনেক, নতুন কোথাও এলে আমার একটু ঘুম আসতে চায় না। আচ্ছা তোমার এখানে কাজ কয়দিনে?
তা পুরোপুরি শোন না, কিছু স্যাম্পল টেস্ট করতে হবে, রিপোর্ট গুলো ঢাকার অফিসে পাঠাবো, তারপর ওরা যা বলে।
তবে যাই বলো, রান্না কিন্তু খুব ভালো হয়েছে।
হ্যাঁ দারুণ হয়েছে, অদ্ভুত মহিলা যে অদ্ভুত কিছু রান্না করেনি এটাই অনেক।
দূর, তোমার শুধু বাজে কথা।
আচ্ছা শোনো, কালকে থেকে তো কাজ ছেলেকে পড়তে হবে, একা একা তোমার ভয় করবে না তো? আবার এখানে
কোথায় যাবে?
কাছেই জঙ্গলে আরো ভেতরের দিকে কিছু সয়েল এক্সপেরিমেন্ট করতে হবে, স্যাম্পল আনতে হবে, এই আর কি।
না ভয় করবে কেন, নিহাল আছে, তাছাড়া ময়নার মা তো আছে।
এই জন্যই তো জিজ্ঞেস করলাম, একা থাকলে তো আর ভয় কিছু ছিল না।
ধুর, শুধু বাজে কথা, খাও তো এখন।
ওরা খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ অপেক্ষা করেও ময়নার মায়ের দেখা পেল না। নিজের ঘরেও নেই সে, কোথায় যে গেল, শেষমেশ নিজেদের ঘরে চলে এলো ওরা। ভীষণ ক্লান্ত দুজনে, সারাদিনের ধকল শেষে ক্লান্ত দেহটা বিশ্রাম চায়, মুখে কিছু বলতেও পারছে না। নেহাল মিছানার মাঝ বরাবর ঘুমোচ্ছিল আগের মতোই, ছেলেটা দেখতে হয়েছে বাপের মতো। তাকে মাঝখানে রেখে ওরা দুজন দুপাশে শুয়ে পড়ল। শুভ তো শুয়ে নাক ডাকতে শুরু করলো, ঝুপচাপ শুয়ে থাকা ছাড়া মিলি আর কিছু করার কথাই ভাবতে পারল না। চারদিকে ঘন হয়ে রাত নেমেছে, সেই রাত জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে ঘরে। জঙ্গল বলেই হয়তো সেই সাথে ভেসে আসছে নানা পদের শব্দ। মিলির মনে হলো সব মিলে যেন সলা পরামর্শ করছে, কিছু একটা বলতে চায়, হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু।
শুভ, আই শুভ, কি আজব, ঘুমিয়ে পড়েছে নাকি?
না ঘুমাইনি, বলো।
ঘুমাওনি? তাহলে এতবার ডাকলাম, কথা বলছিলে না কেন?
শুনতে না দারুণ লাগছিল।
উফ, এটা কোনো কথা
না, এটা একটা ঘটনা। বলো।
ঘুম আসছে না আমার, চারদিকে কিরকম শব্দ।
আহা, জঙ্গল ওরকম হয়।
সেটা আমিও জানি, কিন্তু তবু। আচ্ছা, তোমার এখানে কাজটা কি?
ভয় তাড়ানোর জন্য এখন এগুলি জানতে যাচ্ছ, তাই না?
আরে না, বলো না।
আচ্ছা শোনো তাহলে, আমরা আসলে এখানে একটা নতুন প্রজাতির ঘাস উৎপাদন করতে যাচ্ছি। মধুপুর গড়ের মাটি কিছুটা অনুর্বর আর অ্যাসিড আছে এই মাটিটাতে। এই মাটি ওই ঘাস উৎপাদনের জন্য সবচেয়ে অনুকূল। যদিও এখন পর্যন্ত সবকিছু কাগজে কলমে, আমার একটা রিসার্চ পেপার আছে এই নিয়ে, তাই প্র্যাকটিক্যাল ব্যাপার ট্যাপার যাচাই করার জন্য আমাকে পাঠিয়ে দিল এখানে।
ঘাস? ঘাস দিয়ে কি হবে? গরুকে খাওয়ানোর জন্য?
আরে না, এই ঘাস দিয়ে উন্নত মানের সার বানানো যায়, যা দিয়ে ফসল উৎপাদন প্রায় দ্বিগুণ করা সম্ভব।
কিন্তু এখানে তোমার এই ঘোড়ার ঘাস কার দেখে? এই দিকটা তো মানুষজনই নেই, সবচেয়ে কাছের লোকালয় অনেক দূরে।
এখানে রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে আলাদা করে লোক রাখা হবে, কারখানা হবে, সেখানে অনেক মানুষ কাজ করবে, একটা খাদ্য বিপ্লব ঘটে যেতে পারে অদূর ভবিষ্যতে।
কিন্তু সত্যি যদি তোমার রিসার্চ বলে যায়, বিশাল কাণ্ড ঘটে যাবে। কি হুম, আই আবার ঘুমিয়ে পড়লে নাকি?
নেহালের দিকে ফিরল মিলি, চেহারাটা শুধু না, ছেলের ঘুমনোর ভঙ্গিটাও বাবার মতো। নেহালের মাথায় হাত বোলাতে বোলাতে আর অদ্ভুত সব শব্দ শুনতে শুনতে কখন যে চোখের পাতা ভারী হয়ে এসেছিল সে নিজেই জানে না। যখন চোখ মিলল, মিলে বুঝতে পারল না সে ঠিক কতক্ষণ ঘুমিয়েছে। মাথার পাশে মোবাইলটা হাতে নিয়ে সময় দেখল, মাঝরাত। ওর কখনো এমন হয় না, এক টানা ঘুম হয়। এখন কিসের জন্য ঘুম ভাঙলো বোঝার চেষ্টা করলো, লাভ হল না। বাইরের জঙ্গলের আওয়াজও বিদায় নিয়েছে নিজের মতো করে। সেখানে এখন গাঢ় নীরবতা। রাতের আঠালো অন্ধকারে বাতাস আর গাছের পাতাদের নিচু স্বরে ফিসফিস শব্দ ছাড়া পৃথিবীতে যেন আর কোনো শব্দ নেই। চাদরটা নেহালের গায়ে ভালো মতো জড়িয়ে দিয়ে উঠে বসল মিলি। প্রায় সাথে সাথে শব্দটা শুনতে পেল, কেউ যেন চাপা গলায় কথা বলছে। শুভকে ডাকল, যদিও জানত বিশেষ কোনো লাভ হবে না। এই রাতে মেরে ফিরলেও শুভকে বিছানা থেকে টেনে নামানোর সাধ্য নেই, কারণ এত গভীর ঘুম। শুভ, হ্যাঁ শুভ, হ্যাঁ শুভ, উঠো না শুভ। কিসে যেন শব্দ শুনলাম।
কিছু না, জঙ্গলে শব্দ।
আরে স্পষ্ট শুনলাম, কে যেন কথা বলছে। এই আমার কেমন যেন ভয় লাগছে। এই যে এখনো শুনতে পাচ্ছি, নিচে গিয়ে দেখবো নাকি? অন্ধকারে তো ঠিক মতো কিছু দেখাও যাচ্ছে না, টর্চটা রাখলাম কোথায়? এই তো পেয়েছি। এই লোকটাকে নিয়ে আর পারা গেল না, নতুন জায়গা কত রকম বিপদ আপদ হতে পারে, অথচ এত নিশ্চিন্তে ঘুমাচ্ছে যেন নিজের বেডরুম। শব্দটা আসছে কোথেকে? নিচতলায় তো ময়লা আছে শুধু, সে কি কথা বলছে? কিন্তু কার সাথে কথা বলবে? এখানে তো আর কারো থাকার কথা না। হ্যাঁ তো আবার শোনা যাচ্ছে, কাঠের প্রাচীন সিঁড়িটা যেন মচমচ শব্দ করে প্রতিবাদ জানাচ্ছে। মিলিকে সতর্ক করছিল নিচে না নামার জন্য, কিন্তু মিলি সেসবকে পাত্তা না দিয়ে দেয়াল হাতড়ে হাতড়ে নিচে নামতে থাকে। টর্চের আলোয় খুব একটা সুবিধা হচ্ছে না, অন্ধকার যেন আরো চেপে আসছে। সত্যি বলতে কি, ভেতরে ভেতরে মিলি বেশ ভয় করছিল, কিন্তু নিজের কৌতূহলের কাছে হার মেনে যেন ঘোরের ভেতর চলে গেছে সে। প্রথমে সে টর্চ মেরে দেখল সদর দরজা বন্ধ আছে কিনা। না, দরজা তো ঠিকই আছে। কান খাড়া করে ফিসফিস শব্দটাকে অনুসরণ করে মিলি একসময় নিজেকে আবিষ্কার করল ময়নার মায়ের দরজার সামনে। আর কি অদ্ভুত ব্যাপার, সে দরজার সামনে এসে দাঁড়াতেই যেন থেমে গেল সব ফিসফাস,
আবার রাতের করে আশ্রয় নিল নিশ্চুপ নিরবতা। এত রাতে মহিনার মাকে ডাকাটা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। যদি পুরোটাই মনের ভুল হয়, আজকে ওরা এখানে এসেছে। সারা দিনে মহিলার উপর কোনো কম ধকল যায়নি, কিন্তু খুব একটা ভাবাভাবি সময় পেল না সে। হঠাৎ করে সামনের দরজাটা খুলে গেল ঠাস করে, হয়তো চমকে গেল মিলি। দেখতে পেল দরজার অন্যদিকের অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। চোখ দুটো যেন আধারেও জ্বলছে, আর মূর্তিটা সে জ্বলন্ত চোখে সরাসরি ওরই দিকে তাকিয়ে আছে।
তোমার কাছে ফোন আছে? কারোর সাথে ফোনে কথা বলছিলে হয়তো?
আমার ওইসব কিছু লাগে না।
কিন্তু এত রাত পর্যন্ত থেকে তুমি কি করছো?
ওরা শুধু শুধু কারো কোনো ক্ষতি করে না।
ওরা মানে কাদের কথা বলছো?
যান উপরে গিয়া ঘুমান, সারাদিন মেলা খাটনি গেছে, আপনার বিশ্রাম দরকার।
কিন্তু
উপরে যান আপা, অযথা ভয় পাইয়েন না।
মিলি আর কিছুই বলতে পারল না, সোজা উপরে উঠে পিছনে তাকালে হয়তো দেখতো ময়নার মা এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে, আর মুখের কোণে ঝুলছে মৃদু হাসি। বিছানায় ফিরে নেহানোর পাশে শুয়ে পড়ল, জানালা দিয়ে দেখলো ধীরে ধীরে হালকা হয়ে আসছে অন্ধকার, জঙ্গলে নামছে আরো একটি নতুন দিক। সেদিকে তাকিয়ে সব দুর্ভাবনা যেন নিমিশে ভুলে গেল সে। ধীরে ধীরে চোখ বুঝে এলো তার, তবে সামনে কি ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে জানতে পারলে হয়তো এতটা নিশ্চিন্ত হতে পারত না সে।
মিলি, এই মিলি,
কি হয়েছে?
আর কত ঘুমাবে? নেহাল পর্যন্ত উঠে গেছে আর তুমি এখনো ঘুমাচ্ছ?
কাল সারাদিন যে বাপ ব্যাটা মিলে কয়েক দফায় ঘুমালে, আমি কি কিছু বলেছি?
আচ্ছা আচ্ছা, হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আর দেরি করলে ময়নার মা একেবারে দুপুরের খাবার খাইয়ে দিবে।
ময়নার মা?
হ্যাঁ, ওই তো আমাকে বললো তোমাকে উঠিয়ে দিতে, বললো নাস্তা রেডি। মহিলার মাথায় তো সমস্যা আছে, কিন্তু বেশ কাজের।
আমার কথা কিছু বলেছে?
কই না তো, কি বলবেন?
কালকে রাতে একটা শব্দ পাচ্ছিলাম বুঝলে, তোমাকে কত করে জাগাতে চেষ্টা করলাম, উঠলে না। পরে আমি টর্চ নিয়ে নিচে নামলাম।
একা একা তুমি নিচে নেমে গেলে? তারপর
মনে হচ্ছিল ময়নার মার ঘর থেকে ভেসে আসছে শব্দটা, কেউ যেন নিচু গলায় কথা বলছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই দরজা খুলে গেল, দেখি ময়নার মা দাঁড়িয়ে আছে।
কি ভয়ঙ্কর, আমার তো জমজমার ভূতের সিনেমা মনে হচ্ছে। আমাদের মন সহজেই নতুন কিছু নিতে পারে না, এটা বিজ্ঞানের কথা।
কিন্তু রাতে
সব ঠিক হয়ে যাবে, এখন তাড়াতাড়ি উঠে পড়ো, বেশ খিদে পেয়েছে, আমাকে আবার কাজে বেরোতে হবে।
আজকে না গেলে হয় না, আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে এখানে।
আরে নতুন একটা জায়গা এমন একটু আটটুকু হবে, তবে তুমি বললে যাব না। আচ্ছা সে পরে দেখা যাবে, এখন তুমি চলো, আমি নেহালকে নিয়ে নামছি, তুমি এসো।
নেহার দুষ্টুমি করে না।
কেন করুক না একটু দুষ্টুমি, এখন না করলে কবে করবে? বিএ পাস এমএ পাস করার পরে করবে নাকি?
কখনোই করবে না, লক্ষ্মী হয়ে থাকবে সবসময়। না হলে বড় হয়ে তোমার মতো হবে।
তাহলে তো ভালোই হবে।
ভালো না কচু, খাও তো এখন।
আমার ময়নার মাকে না একটা পুরস্কার দিতে ইচ্ছা করছে, বুঝলে? কতদিন পর ঘুরতে চিতই পিঠা খাচ্ছে, বারবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মা চুলার উপরে মাটির খোল থেকে উঠে দিত গরম গরম পিঠা। প্রথমে পিঠার বাইরের দিকে এই মুচমুচে অংশটা এমনি এমনি শেষ হতো। আচ্ছা ময়নার মা, দেখছি না যে ময়নার মাকে, সে কোথায়?
দেখো কি তোমার জন্য দুপুরের খাবারের আয়োজন করছে।
তবে যাই বলো, রান্নার দিক দিয়ে মহিলা কিন্তু একদম এ প্লাস। ঢাকায় নিয়ে যেতে পারলে চোখ বন্ধ করে যে কোনো বড় হোটেলে কুক হয়ে যেতে পারত। যাবে নাকি আমাদের সঙ্গে? জিজ্ঞেস করো তো।
তুমি জিজ্ঞেস করো গিয়ে। তার সাথে নর্মালি কথা বলাটাই বিশাল সাহসের ব্যাপার। বাদ দাও, তুমি তাহলে কোন দিকে যাবে?
এই তো কাছে, জঙ্গলের আর একটু ভেতরের দিকে। আমার ধারণা ওদিককার মাটি ঘাস চাষের জন্য সবচেয়ে ভালো হবে।
কিন্তু এখানে এরকম একটা প্রজেক্ট করলে জঙ্গলের ক্ষতি হবে না?
একটু যে হবে না তা না, তাছাড়া এই মধুপুর ভাওয়ালগড় কিন্তু বেশ বড়। তাছাড়া কত মানুষের কাজের ব্যবস্থা হবে তুমি জানো? আর তখন এদিকে এমন নির্জন থাকবে না। তাছাড়া প্রজেক্টে ক্লিক করলে পুরো দেশের কৃষি ব্যবস্থার চেহারাই পাল্টে যাবে। এখনকার মতো মূল্যবান গ্যাস খরচ করে সার উৎপাদন করা লাগবে না, পাওয়া যাবে উন্নত মানের অফুরন্ত জৈবিক সার।
তাহলে কখন বেরোবে তুমি?
সেই তো নাস্তা করে।
একা যাবে?
না, ফজলু নামের স্থানীয় একজন সাথে থাকবে। একা একা যাওয়াটা বিপজ্জনক। বাঘের দেখা মিললেও মিলতে পারে, বলা তো যায় না।
বাঘ এখানে? কি বলছো,
বিশ্বাস হচ্ছে না? না, এখন অবশ্য নেই, 50 বছর আগের কথা বলছিলাম।
ভয় পেয়ে গিয়েছিলাম, তখন সত্যি বাঘ থাকতো এখানে?
থাকতো মানে রীতিমতো লাফিয়ে লাফিয়ে শিকার করত। আরো অনেক কিছু ছিল এখানে, চিতাবাঘ তো কিছুদিন আগেও ছিল এখানে, তাছাড়া হাতি, গন্ডার।
কি বলছো, সত্যি? সত্যি বিশ্বাস হচ্ছে না, ঢাকায় তো কাছের একটা জঙ্গলে বাঘ ছিল। আচ্ছা এখন ওসব পশুরা কোথায়?
কোথায়? মিরপুরের চিড়িয়াখানায়।
আমার খুব খারাপ লাগছে।
কিছু তো লাগা উচিত, দিন দিন মানুষ যেভাবে গন্ডার হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি উঠি, ফজলু চলে আসবে বলে, ও আসলে বেরিয়ে পড়ব। তুমি নিহালকে দেখে রেখো, আর ময়নার মা তো আছে। হ্যাঁ নিহাল বাবু, আব্বুকে টাটা দাও, বলো টাটা।
যদিও মুখে শুভকে আর কিছু বললো না, তবু পায়ের নিচে বালি পড়ার মতো একটা অস্বস্তি মিলিকে ঘিরে রয়েছে। চারদিকে থমথমে পরিবেশটাকে মোটেই ভালো লাগছে না ওর কাছে। বারবার মনে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে কেউ যেন কড়া দৃষ্টি রাখছে ওর উপরে। তার উপর এরকম একটা অচেনা একটা জায়গায় ওদের একা রেখে জঙ্গলের আরো ভেতরে যাচ্ছে শুভ, যেন দুশ্চিন্তাটাও দুর্ভাগ হয়ে যাচ্ছে। এক ভাগ যাচ্ছে বনের আরো গভীরে, আর এক ভাগ রয়ে যাচ্ছে ওর আর নিহালের কাছে। ফজলুলটা হাসি খুশি, অল্প সময় কথা জমিয়ে ফেলল, কিন্তু মিলি সেসবে মন দিতে পারছে না। ওর বারবার মনে হচ্ছে সামনে কোনো মারাত্মক বিপদ অপেক্ষা করছে। এতক্ষণ ধরে গল্পের প্রথম পর্ব শুনলাম। প্রথম পর্বে আমরা দেখেছি শুভ এবং মিলি শহরের বাইরে গেছে একটি কাজে, এবং সেখানে একটি কাঠের বাড়িতে তাদের জঙ্গলের ভেতরে লোকাল থেকে একদম দূরে কাঠের একটি বাংলো টাইপের বাড়ি তাদের জন্য বরাদ্দ হয়েছে, যেখানে তাদের থেকে সে কাজটা করতে হবে মিলির স্বামী শুভকে। শুরুতেই ভয়, শুরুতেই কেমন গা ছমছম ভাব, কি যেন একটা আছে, কোথায় যেন কি শব্দ হচ্ছে, নানা রকম। যাই হোক, এত কথা যাচ্ছে না, গল্পের প্রথম চ্যাপ্টার শুনেই ফেলেছেন অনেকখানি প্রথম পর্বে। চলুন তাহলে দ্বিতীয় পর্বে যাই, দেখি সেখানে কি অপেক্ষা করছে আমাদের জন্য। চলছে কুয়াশা এবিসি রেডিওতে, আর আপনারা শুনছেন আজকের গল্প যার নাম অরণ্যের আর্তনাদ।
বুঝলেন আফা, কয় বছর আগেও আমি নিজের চোখে বাঘ দেখছি, একটা মা বাঘ আর দুটা বাচ্চা, বাচ্চাগুলার এখনো চোখ ফুটে নাই।
কি বলো?
যে আফা, এখনো কিছু বাঘ আছে এই অঞ্চলে, কেউ হদিস পায় নাই, কয়েকজন দেখছে শুধু।
সত্যি?
সত্যি নাকি মিথ্যা আফা? উপরে আসমান, নিচে জমিন, ফজলু কখনো বানায় কথা বল না।
কিন্তু বাঘ যদি তোমাদের আক্রমণ করে?
ওইটা ব্যাপার না, মন্ত্র জানা আছে, ওস্তাদ কুতুব খাট দেয়া মন্ত্র। মরার আগে ওস্তাদ আমাকে ডাইকা নিলেন, কানে কানে মন্ত্রটা বললেন। আসলে শেষ দিকে তার দেখাশোনা করতাম তো, তাই মৃত্যুর আগে স্নেহ করে দিয়ে গেছেন।
কিন্তু বাঘ কি মন্ত্র বুঝবে?
এটা কি বললেন আপা? ওস্তাদ কুতুব খা ছিলেন এই অঞ্চলের নাম জাদা লোক। লোকে বলে তিনি হাঁটার সময় নাকি বাঘেরাও পথ ছেড়ে দাঁড়াইতো। তার মন্ত্র কখনো ফেল মারবে সেটা কি হয় নাকি?
তবু যদি
বিলি শুনে যাও তো।
আসছি। হ্যাঁ বলো।
আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, আশা করি বিকালের আগেই চলে আসবো। তুমি থাকতে পারবে তো ঠিকঠাক?
পারবো, কিন্তু ফজলু বলছিল
বাঘ দেখেছে, ওই একটা মা আর দুইটা বাচ্চা বাঘ। আর তুমিও বিশ্বাস করে নিলে।
কিন্তু যদি সত্যি হয়, বলা তো যায় না, থাকলেও তো থাকতে পারে।
কি যে বলো না, তুমি নেহালের দিকে খেয়াল রেখো, আমি যাচ্ছি। চলো ফজলু, দেখি তোমার বাঘের দেখা পাওয়া যায় নাকি।
বাঘ নিয়ে তামাশা করেন না ভাইজান, সব তামাশা ভালো না। আফা তাই তাইলে ময়নার মায়ের দিকে একটু সাবধানে থাকবেন।
কেন?
না এমনি নানান কথাবার্তা শোনা যায় তারে নিয়ে, তাই বললাম আর কি।
বাদ দাও তো ওর কথা, তুমি ওর কথা শুনে শুধু শুধু দুশ্চিন্তা করো না। ফজলু একটু এমনিতে বাড়িয়ে বলার অভ্যাস আছে।
এইটা একটা বেঠিক কথা বললেন ভাইজান, ফজলু কখনো বানায় বলে না।
আচ্ছা বুঝলাম, আমি সাবধানেই থাকবো, বাংলা ছেড়ে কোথাও যাব না। তাড়াতাড়ি চলে এসো।
বাংলোর দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে সুবোধের বিদায় জানালো বিলি। ওর দেখা দেখি নেহালও হাত নাড়ার চেষ্টা করে। সুবোধের চোখের আড়াল হতে পুরনো অস্বস্তি বোধটা ফিরে এলো ওর। বড় একা লাগছে বিলির, মনে হচ্ছে এই বিরাট নিস্তব্ধ গাছগাছালির ভিড়ে সে আর নেহাল ছাড়া আর কেউ নেই। শুভ কখন ফিরে কে জানে, ততক্ষণ পর্যন্ত নেহালের সমস্ত দায়িত্ব ওর একা, আর কেউই পাশে এসে দাঁড়াবে না এই সুবিশাল অরণ্যে। এসব ভাবতে ভাবতেই একটা অসহায় বোধ চেপে বসে বুকের উপরে। গতকালের চেয়ে আজকে গরম যেন আরো বেড়েছে, রীতিমতন ঘামতে হচ্ছে। কোনো জঙ্গলটা যেন নীরবে সিদ্ধ হচ্ছে। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ময়নার মা নাস্তা নিয়ে আবারও উধাও হয়েছে, কোথায় গিয়েছে কে জানে। মহিলা যতই অদ্ভুত হোক, কাছে থাকলে অন্তত একটা ভরসা পাওয়া যেত যে একদিন মানুষ পাশে আছে, কিন্তু ময়নার মায়ের কোনো পাত্তাই নেই। ময়নার মাটা যে কোথায় গেল, কত রকম বিপদ হতে পারে মানুষের। জানি যে শুভ চলে গেছে, বাচ্চাটা নিয়ে আমি একলা, কিন্তু তবুও। নেহাল, বাবুটা কি করে? বাবুটা এখন ঘুমাবে। এই যে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমিয়ে যাও। তুমি ঘুম থেকে উঠতে উঠতে দেখবে বাবা চলে আসছে। আমি তো বই পড়ি, কেমন?
হ্যালো মা, বলো কেমন আছো? আমরা ভালোই আছি। সবুজ গাছপালার মাঝে কাঠের একটা বাংলো, ঠিক যেন সিনেমার শুটিং এর জায়গা। কিন্তু তোমাকে বললাম না রাতে? আশপাশে মানুষজন নেই, একেবারে রিমোট একটা এরিয়ায় পড়েছে এই জায়গাটা। সবচেয়ে কাছে লোকালয়টাও মাইল খানেক দূরে। এছাড়া সব ভালোই। নেহাল, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছেন উনি? শুভ তো যেই কাজে এসছে সেটা করার জন্য একটু ভেতরের দিকে গেছে। কি সব স্যাম্পল ট্যাম্পল টেস্ট করবে নাকি, চলে আসবে। না একলা যায়নি, ফজলু নামে একটা লোক আছে সাথে। হ্যাঁ লোকাল। আর ওই যে ময়নার মা আছে, কিন্তু মহিলা বেশ অদ্ভুত, খাবার দিয়ে কোথাও উধাও হয়ে যায়। এখনো আসছে নিশ্চয়ই আশপাশে। কবে ফিরব সেটা তো শুভ এখনো ওইভাবে কিছু বলেনি, মাত্র তো এলাম। তবে বেশি সময় লাগবে বলে মনে হয় না। তুমি ওষুধ ঠিক মতো খাচ্ছ তো? আচ্ছা মা, এখন তাহলে আমি রাখি। তুমি টেনশন করো না তো একদম, রাতে কথা হবে, ওকে?
মাকে টেনশনে ফেলতে চায় না বলে যথাসম্ভব স্বাভাবিক ভঙ্গিতে ফোন রাখলেও ভেতরে ভেতরে ভীষণ চমকে গেছে মনে। একটা সরসর শব্দ শুনতে পাচ্ছি, স্পষ্ট, যেন খুব কাছে। মনের ভুল কিনা বোঝার জন্য কান খাড়া করল। না, বাংলার পেছন থেকে আসছে শব্দটা, ক্রমে এগিয়ে আসছে। জঙ্গলের শুকনো পাতার উপর দিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে যেন কেউ। এখানে আশেপাশে কোনো লোক বসতি নেই। গতকাল থেকে ফজলুবাদে দ্বিতীয় কোনো বাইরের মানুষ দেখেননি। তাহলে এখন কে আসবে? ময়না মা? না, ময়নার হাতের কঙ্গি অন্যরকম, পায়ের শব্দ আলাদা। ওর বুকের ভেতর ড্রাম পেটানো শুরু হল, হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে কয়েক গুণ, মাথাটা ফাঁকা লাগছে, ঘাড়ের কাছ দিয়ে শীতল একটা স্রোত নেমে যাচ্ছে যেন। অজানা আশঙ্কায় ভারী হয়ে আসছে নিঃশ্বাস। মিয়ানের দিকে তাকালো, নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মেনে উঠে ভয়ে ভয়ে দরজার কাছে দিতে দেখতে পেল তাকে। বাংলোর কোনে ঘুরে বেরিয়ে এসেছে সে, মুখে দাড়ি, গোফের জঙ্গলে ভরা ভয়ঙ্কর একটা চেহারা। আকার আকৃতি মানুষের মতো না হলে নিশ্চিত অশরীরী কিছু একটা ভেবে চিৎকার করে উঠত মেয়ে। লোকটার বয়স আন্দাজ করা শক্ত, মধ্যবয়স্ক মনে হলেও শরীর দেখে বোঝা যায়। মাথা ভর্তি উস্কো খুস্কো চুল, গায়ে জীর্ণ একটা আলখেল্লা, তাতে জায়গায় জায়গায় তালি মারা, পরনের প্যান্টের কয়েক জায়গায় ফুটো হয়ে আছে, কোমরে একটা বড় ছুরি গোজা, সূর্যের আলো তার ধারালো ফলা চকচক করছে। লোকটার মুখের কুচ্ছিত হাসির ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে উঁচু উঁচু দাঁত, দেখে মনে হচ্ছে কতদিন না খেয়ে আছে। ভয়ে শরীর হিম হয়ে এলো। মিলি,
কে আছিস? কি ব্যাপার, কথাটা বলে এগুচ্ছেন কেন? ওখানে নারায়ণ বলছি, না হলে আমি চিৎকার করবো। কি ব্যাপার, হাসছেন কেন? কে আপনি?
আপনার কথা শুনে হাসছি না। বাংলা সিনেমার ওই ডায়লগটা মনে পড়ে গেল, এখানে তোমার চিৎকার কেউ শুনতে পাবে না সুন্দরী।
অদ্ভুত তো, দেখুন এটা পাগলামি করার জায়গা নয়।
ভয় পাবে না, গত দুই বছর আমি কোনো মানুষ খাইনি, ওটা ছেড়ে দিয়েছি।
মানে?
কিছু না, একটু কৌতুক করলাম।
দেখুন আপনি যেই হন না কেন চলে যান, আমার স্বামী এক্ষুনি চলে আসবে।
বাহ, তাই নাকি? তাহলে আপনার স্বামী আসুক, তার সাথে বরং দেখা করেই যায়। কি বলেন, তা কোন দিকে গেছেন উনি?
দেখুন আপনাকে তো বললামই, ও এক্ষুনি চলে আসবে। কি ব্যাপার, আপনি ছুরি বের করছেন কেন?
শুনুন, ভয়ের কিছু নেই, আপনাকে একলা বনে খুন করে রেখে যাব। আমি আপনাদের কারো কোনো ক্ষতি করতে আসিনি।
কিন্তু আপনি কে? কথাবার্তা শুনে তো পাগল মনে হয় না আপনাকে?
এই যে একটা ভুল করলেন, আমি আসলে পাগলই। পাগল না হলে কেউ শহরের বড় চাকরি ছেড়ে এই জঙ্গলে পড়ে থাকে না, কিন্তু আমি আছি। আমার নাম খুরশিদ আলম, ঢাকা ভার্সিটির প্রাণীবিজ্ঞান বিভাগ থেকে পাশ করে একটা বেসরকারি সংস্থায় মোটা বেতনের চাকরি করতাম। এই মধুপুর গড়ে আছি কয়েক বছর, ওই যে জঙ্গলের ওদিকটায় আমি থাকি, আধ মাইল খানেক দূরেই আমার ছাপরা।
কিন্তু আপনি এখানে কি করছেন?
দাঁড়ান, আগে একটু বসে নেই। বললামই তো, কয়েক বছর হলো এখানে থাকি আমি, এই জঙ্গলেই, জঙ্গলিদের মতোই থাকি, কিছু গবেষণাও করছি, বলা যায় স্বেচ্ছায় বনবাস বেছে নিয়েছি। অবশ্য জানেনই তো, মানুষ জঙ্গল থেকেই এসেছে, আমি সেটাকে আবার রিভার্স করছি, মানুষ আবার সবুজে ফিরছে। আপনি এটাকে পাগলামি বলতে পারেন, খেয়ালও বলতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, তাতে আমার অবশ্য কিছুই যাবে আসবে না। আপনাদের শহুরে সভ্যতার এইসব বলাবলির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, আমার আগ্রহ বনে, এখানকার পশু পাখিতে। বলা যায় আমি আপনাদের সভ্যতাকে কলা দেখিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন খুব একটা খারাপ নেই আমি। অবশ্য ভালো খারাপ সবই আপেক্ষিক ব্যাপার।
তা না হয় বুঝলাম, কিন্তু
কাল রাতে দেখলাম বাংলোর দোতলায় বাতি জ্বলছে, মানে নিশ্চয়ই কেউ এসেছে। আশেপাশে যেহেতু লোকালয় নেই, তাই ভাবলাম দেখা করে আসি, হাজার হোক আমার প্রতিবেশী।
এই জঙ্গলে একা একা থাকেন আপনি?
তাহলে আর কি বললাম এতক্ষণ, একা থাকবো নাকি আমার বউসহ থাকবো? অবশ্য রাজি থাকলে থাকা যেত।
আপনি খুব গুছিয়ে কথা বলেন, চা খাবেন?
আমি গোছাই, জঙ্গলই গুছিয়ে দেয়। জানেন তো, মন খুলে কথা বললে আপনাকে চিন্তা করে সুন্দর করে কথা বলতে হবে না, কথাটা নিজে নিজেই সুন্দর হয়ে যাবে। আর চা, হ্যাঁ চা খাওয়া যায়। সভ্যতার যে অল্প কিছু জিনিসের ওপর থেকে এখনো লোক যায়নি, চা সেগুলোর মধ্যে একটা। কড়া করে একটা চা দিতে পারেন, তবে চিনি কম, ডায়াবেটিস বাধাতে চাই না। আর
মিলে চা করতে রান্নাঘরে যেতে চমকে উঠল। ময়নার মা দাঁড়িয়ে আছে, চুলার উপর চায়ে পানি ফুটছে। কখন আসলে মহিলা, আর কোথায় বা ছিল এতক্ষণ? আর বাইরে থাকলে বাংলোর ভেতর ঠুকলই বা কিভাবে? মিলিয়ার খুশি দাঁড়ানো তো বাংলোর দরজাতেই দাঁড়ানো ছিল। তবে কি ব্যাপার ময়নার মা, তুমি এখানে?
জ্ঞান গিয়েছে?
না কিছু না, কিন্তু কোথায় ছিল এতক্ষণ? কতবার ডাকতাম তোমাকে?
বাজারে গেছিলাম, বাজারের অবস্থা জানা থাকা দরকার।
কিন্তু আসলে কখন? আমি তো ভেবেছি তুমি এখনো ফেরোনি।
আপনি উপরের তলায় আছিলেন তখন।
কিন্তু তাহলে দরজা খুলে দিল কে?
চা হয়েছে, চা নিয়ে যান, আর ওই লোকের থেকে সাবধানে থাকবেন।
খুশিদারম সাহেব, কিন্তু কেন, কি করেছেন উনি?
পাগল মানুষ, কখন কি করে বসে।
কিন্তু আমার তো কথা বলে বেশ ভালোই মনে হলো।
অনেক কিছুই প্রথমে মনে হয়। নেন চা, নেন।
এই নিন চা।
বাহ, চমৎকার রং হয়েছে তো, আর গন্ধটাও সুন্দর, একেবারে পারফেক্ট। তা কি যেন বলছিলেন?
এখানে একা একা থাকতে আপনার খারাপ লাগে না? এমন গুমোট
পরিবেশ, কি বলছেন, এত চমৎকার পরিবেশ আর পাবেন কোথায়? ফার্মগেট কারান বাজারের জ্যামে বাসের ভেতর? নতুন এসেছেন তো, আস্তে আস্তে সব সয়ে যাবে, তখন দেখবেন আর এরকম দম বন্ধ লাগছে না। তবে তার আগে অবশ্য আপনাকে বোনকে ভালোবাসতে হবে। ঢাকায় থাকতে থাকতে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম, শেষে এখানে এসে বাঁচলাম, বুক ভরে নিঃশ্বাস নিলাম।
তবু মানুষজন নেই।
খুব ভালো যে নেই, চোর নেই, পকেটমার নেই, পকেটই নেই, আশেপাশে উটকো লোকজনও জোটে না, যাকে আমি পছন্দ করি না, কিন্তু হেসে হেসে কথা বলতে হবে, তেল মেরে চলতে হবে। সভ্যতা হচ্ছে মুখোশের রম রমা ব্যবসা। এই যে এখন চোখ বন্ধ করে এক বুক তাজা নিঃশ্বাস নিলাম, এটাই জীবন।
কিন্তু তবু
না, একদম না, এখানে বেশ ভালো আছি। আপনারাই যে এখনো কেন যে শহরে পড়ে আছেন সেটাই আমার মাথায় আসে না। এতে গ্রামে চলে যান, চাষবাস করেন, মাছ চাষ করবেন, ফার্ম করবেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে এসব করলে আয়ও মন্দ হয় না, অন্তত আপনাদের 9টা 5টা অফিসের চেয়ে ঢের বেশি আর শান্তি।
কি বলছেন, সবাই গ্রাম ছেড়ে শহরে আসছে।
কেন আসছে? কচু করতে আসছে। কি করছে এসে? দিন শেষে সবাই অন্যের গোলামি করছে আর ভাবছে কি সুখ কি সুখ। আসলে সব ফালতু, সবাই একটা ঘোরের মধ্যে আছে, বুঝলেন, উন্নত জীবনের ঘোর, আসলে কাজ কম। আর সবাই দৌড়ালে যে আপনাকেও কিছু না জেনে দৌড়াতে হবে সেটাই বা কে বলল?
তা অবশ্য ঠিক।
শুধু ঠিক না, বেশি ঠিক। এসব দেখেই আপনাদের সভ্যতার উপর থেকে মন উঠে গেছে, বুঝলেন। এখানে পাগল হলেও অন্তত সুখে আছি, এটুকু জোর দিয়ে বলতে পারি। এই যে দেখুন না, এই যে ছোট কুঠারটা দেখছেন, এটা দিই।
ওটা দূরেই রাখুন, ভয়ঙ্কর দেখতে জিনিসটা।
বেশি ভয়ঙ্কর, এটা দিয়ে এক কোপে কল্লা নামিয়ে ফেলা। আমার মাঝে মাঝে এই ইচ্ছাটা হয়, কেন হয় জানেন? শুধু একটা শব্দ শোনার জন্য।
কিসের শব্দ?
কলা গাছে কোপ দিলে যেরকম শব্দ হয়, কল্লা ফেলে দিলেও সেরকম শব্দ হয় কিনা এই ব্যাপারটা পরীক্ষা করে দেখার জন্য।
ও আচ্ছা।
ভয় পাচ্ছেন নাকি? একদম ভয় পাবেন। অবশ্য আমি হলেও ভয় পেতাম এরকম নির্জন একটা জঙ্গলে অপরিচিত পাগল পুরুষের সাথে।
না ভয় পাবো কেন, নিয়ে মানে শুভ এক্ষুনি চলে আসবে তো,
আপনি কি আরো কিছুক্ষণ বসবেন? ও হয়তো এক্ষুনি চলে আসবে।
আমাকে দাঁড়াতে চাইছেন?
না না, আপনি থাকলে খুশি হতাম, কিন্তু আমার কিছু কাজ আছে, শুভ আসার আগেই ওগুলো সেরে ফেলতে হবে।
বেশ, আমি তাহলে যাই। তবে আবার দেখা হবে, সেদিন কিন্তু এত সহজে রেহাই পাবেন না।
মানে?
এদিকের জঙ্গল আর বাংলো নিয়ে কিন্তু নানা রকম কথা প্রচলিত আছে, আপনারা আবার ভয় পেয়ে বসবেন না যেন। চলি এখন।
পাগল ধরনের লোক তো চলে যেতেই যেন হাত ছেড়ে বাঁচল। লোকটাকে খারাপ লাগছিল, কিন্তু তিনি ভরসাও পাচ্ছিল না যেন। আর শেষের দিকে যেভাবে ভয় লাগিয়ে দিয়ে গেল, বড় করে একটা নিঃশ্বাস ফেলে বাংলোর দরজা আটকে উপরে উঠে এলো সে। নেহাল ঘুমোচ্ছে, তা দেখে একটু স্বস্তি পেল বীর। কিন্তু বেলা পড়ে এসেছে, অথচ এখনো শুভর আসার কোনো নাম গন্ধ নেই। ফোনটা হাতে নিতে ও নাম্বারে ফোন করলো সে। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, হয়তো ফোনের চার্জ শেষ বা নেটওয়ার্ক নেই। নিজেকে মনে মনে বললো মীর, বোঝাতে চেষ্টা করলো দুশ্চিন্তার কিছু নেই, খুব একটা লাভ হলো না তাতে। মনের ভেতর একটা অশুভ সংকেত যেন ঘন্টার মতো বেজেই চলেছে। তুমি এত দেরি করছিলে, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম।
আরে আমি কি ইচ্ছা করে দেরি করেছি নাকি? ওই ফজলুল লোকটা মুখে শুধু পকপক, ও ওই জঙ্গলে ওই দিকটা ভালো মতো চেনেই না। দুজন মিলে পথ হারিয়ে ফেলেছিলাম, ঘন্টাখানেক পথে বেপথে ঘুরে শেষে যে আসতে পেরেছি সেটাই তো অনেক।
কিন্তু ফজলু না এখানকার স্থানীয়, ও চিনবে না কেন?
আমিও তো তাই জানতাম, কিন্তু ফেরার সময় বলে কোন দিক দিয়ে এসেছি ও নাকি ওই দিকটা ঠিক থাকতে পারেনি। চিন্তা করার অবস্থা, এদিকে সন্ধ্যা হয়ে আসছে, কি করব? ইচ্ছা করলো কোষে একটা ঝাড়ি মারি, কিন্তু লোকটার কাদো কাদো অবস্থা দেখে না সেটাও করতে পারলাম না। তার উপরে বেটা আবার কিসের ভয়ে যেন একদম পুরো অস্থির হয়ে আছে।
ভূতের ভয়ে?
আর কি হবে, অবশ্য বারবার জিজ্ঞেস করে লাভ হয়নি, কিছু বলেনি, শুধু আশেপাশে ভয়ে ভয়ে তাকাচ্ছিল বারবার আর চমকে চমকে উঠছিল। বোঝো এবার আমি নিজেই আছি টেনশনে, পথ খুঁজে পাচ্ছি না, এর মধ্যে আমার গাইড ভূতের ভয়ে অজ্ঞান হয়ে যায় যায় অবস্থা।
তারপর
আর কি, একসময় একটা জায়গা পরিচিত মনে হলো, দেখি খাবারের একটা প্যাকেট পড়ে আছে, আমাদেরই ছিল ওটা, মাঝপথে ওখানে বসে বিশ্রাম নিয়েছিলাম। তারপর নানা হিসেব কষে আন্দাজের উপরে হাঁটা শুরু করলাম, তারপর একটা সময় গিয়ে দেখলাম দূরে বাংলোটা।
কি ভয়ানক ব্যাপার, ফজলুকে কিছু বলনি?
ওকে আর কি বলবো, সে তখনও ভয়ে কাঁপছে, যেন এখান থেকেই পালাতে পারলে বাঁচে। শুধু বারবার একই কথা বলে যাচ্ছে, আমাদের পথে যে গাছ ছিল সে নাকি খেয়াল রাখতে পারিনি, এই জন্য ভুল করে ফেলেছে।
তাও তো ভালো মতো ফিরলে, ফোন করেছিলাম কল যায়নি।
কলটা যাবে কিভাবে, ভেতরের দিকে তো নেটওয়ার্কই নেই, তা না হলে তো আমিই ফোন করতাম।
আমি এরকমই সন্দেহ করছিলাম, তা তোমার কাজ কতদূর হলো?
আর ওটাই তো সবচেয়ে ভালো ব্যাপার, যে জন্য খুব বেশি খারাপ লাগছিল না, টেস্টে অনেকটাই সফল, আশাতীত রকমের সাফল্য বলা যায়। ঘাস উৎপাদনের জন্য এখানকার মাটিতে যে কেমিক্যাল সাবস্টেন্স দরকার ছিল ওটা বেশ ভালোভাবেই আছে। কালকে ফাইনাল কিছু স্যাম্পল নিতে হবে, তারপরে আশা করি এখানকার কাজ শেষ করা যাবে, বাকি কাজ ঢাকা থেকে লোক এসেই করবে।
বাহ!
শুধু বাহ না, খুবই বাহ। তুমি বুঝতে পারছো আমার স্বপ্নটা খুব শীঘ্রই সফল হতে যাচ্ছে, আর তখন দেশের খাদ্য যোগান কয়েক গুণ বেড়ে যাবে, কেউ আর না খেয়ে থাকবে না, আর তাছাড়া এই প্রজেক্টে কত লোকের চাকরি হবে, দেশের চেহারাটাই পাল্টে যাবে।
তোমার কথা শুনে মনে হচ্ছে বাইরের পুরস্কার টুরস্কার পেয়ে যাবে।
সেটা বেশ ভালো সম্ভাবনা আছে, তখন তুমি বুঝবে তোমার স্বামী কি জিনিস।
হয়েছে হয়েছে, এখন আর বাকবাকুম করতে হবে না, চলো খেয়ে নেওয়া যাক।
হ্যাঁ, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, সারাদিন তো কিছুই পেটে পড়েনি। নেহাল খেয়েছে তো?
হ্যাঁ খেয়ে ঘুম দিয়েছেন।
কিন্তু ওকে তো সারাক্ষণ ঘুম পাড়িয়ে রাখছো তুমি, এরকম একটা জায়গায় এসে একটু ঘোরাফেরা করো।
ও মা, আমি কি করেছি, ও তো নিজেই ঘুমায়, এটা অবশ্য একদিক দিয়ে ভালো, অন্য বাচ্চাদের দেখেছি কত কষ্ট করে ঘুম পাড়াতে হয়, কিন্তু আমার ছেলে হয়েছে বাপের মতো আরেক কুম্ভকর্ণ। চলো যাওয়া যাক।
রাতের মেনু কি?
সেটা তো ময়নার মা জানে, নিশ্চয়ই তোমার পছন্দের কিছুই হবে।
ভাবতেই পেটটা কেমন যেন চষো করছে, চল চলো। ময়নার মাকে দেখছি না যে,
তাকে কি তুমি কখনো দেখেছো আসলে? নাও শুরু করো।
আরে বা, কচুর ফুল, এই জিনিস কতদিন চোখে দেখি না। আমি তো এটা দিয়ে 2 প্লেট সাদা ভাত খেয়ে ফেলতে পারবো, সাথে লেবু আর তেলে ভাজা শুকনো মরিচ দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি এদিকে দাও প্লিজ, নাহলে আমি আনন্দে যে কোনো টাইম আমি হার্ট ফেল করে ফেলতে পারি।
এটা যে তোমার এত প্রিয় কখনো বলনি তো?
আরে পাওয়া গেলে না বলবো, ঢাকায় তুমি এই জিনিস পাবে কি হবে? মা ছোটবেলায় রান্না করত, কিন্তু আমি খেতাম না। একদিন মায়ের অনেক অনুনয় বিনয়ের পর অল্প একটু নিলাম, বুঝলে, সেদিন আর কিচ্ছু খাইনি। ইস, কতদিন আগের কথা, অথচ মনে হচ্ছে এই তো সেই দিনের ঘটনা। বাহ, স্বাদটা সেই আগের মতোই অসাধারণ। এই শোনো, নেহালকে নিয়ে তুমি না হয় ঢাকা ফিরে যাও, আমি আর কয়েকদিন ময়নার মায়ের হাতের রান্না খেয়ে তারপরে ফিরবো।
আচ্ছা, মনে থাকে যেন, তোমাকে কিন্তু আমরা সাথে নিচ্ছি না।
ওকে, কিন্তু ময়নার মা কোথায়? এত মজার একটা খাবার খাওয়ার পর তাকে একটা ধন্যবাদ না জানলে তো পাপ হয়ে যাবে। ওই তো ময়নার মা। ময়নার মা, তোমার রান্নার হাত কিন্তু সত্যিই দারুণ, বুঝলে, আর একেবারে আমার সব প্রিয় প্রিয় খাবারগুলি তুমি খাওয়াচ্ছ, তোমাকে অনেক 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 ধন্যবাদ।
আপনারা এখান থেকে যাবেন কবে?
মানে আমি তোমার রান্নার প্রশংসা করছিলাম।
কবে?
কাল বা পরশু। কিন্তু কেন, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো?
কালকেই চলে যান।
এভাবে কথা বলছো কেন? ও তোমার রান্নার গুণগান করছিল আর তুমি কিনা?
না মিলি, থামো না।
আপনারা ভালো মানুষ, আপনারা চলে যান।
আমরা কবে যাব না যাব তাতে তোমার কি? আমরা এখানে কাজে এসেছি, ঘুরতে আসিনি, আর এসব ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করতে হবে আমাদের?
না, আমারে জিজ্ঞেস করতে হবে কেন?
বাবা তুমি যাও তো, প্লিজ এখন যাও।
দেখেছো মহিলার কথা শুনেছ কিরকম ভাবে কথা বলছে?
আরে বাদ দাও তো, ওরকম মাথায় একটু গন্ডগোল আছে, চলো উপরে যাই, ভীষণ ঘুম পাচ্ছে। এসব নিয়ে আর উত্তেজিত হওয়ার কিছু নেই।
দ্বিতীয়বার শুনলেন, প্রচন্ড ভয় পেয়েছে মিলি। আর শুভ আর মিলি জীবনে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না এই গভীর অরণ্যের মধ্যে, তাদের সন্তানও রয়েছে তাদের সঙ্গে। যাই হোক, আমরা তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব শুনল, দেখি সেখানে গল্পের রহস্যের উন্মোচন হয় কিনা। আসুন তাহলে শেষ পর্বে যাই। আপনার সাথে আছি শারমিন আর সুজিত কুয়াশা, ABC রেডিও FM 99.3। ময়নার মায়ের এরকম আচরণের কোন ব্যাখ্যা শুভর কাছেও ছিল না, কিন্তু নতুন করে ঝামেলা বাঁধুক এটা চাচ্ছিল না সে। এমন কোনো কিছু হোক যাতে কাছে এসে সব ভণ্ডুল হয়ে যাবে, এটা ঘটতে দিতে পারে না সে। দুজনে মন খারাপ করে উপরে চলে এলো। ব্যাটারি চালিত চার্জার লাইটটা নিভিয়ে দেবার পরও দুজনে চুপ করে রইল, কারো মুখে কোনো কথা নেই। দুজনে ময়নার মায়ের দেয়া হুমকিগুলো বারবার সামনে পিছু রিপ্লে করে শুনছিল মনের ভেতরে।
ময়নার মায়ের কথায় মুখ গোমড়া করে রাখলে এভাবে ঘুম কি আসবে?
আশ্চর্য, তুমি এত নির্বিকার আছো কিভাবে? মহিলা আমাদের রীতিমতো হুমকি দিয়ে গেল।
হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পেরেছি।
তুমি বুঝেছো? বুঝে কি করলে?
আরে বাবা, আমার উপর রাখছো কেন? একটু মাথা ঠান্ডা করে ভাবার চেষ্টা করো। যত যাই হোক, ময়নার মাকে আর রাগানোটা ঠিক হবে না, বুঝছো না কেন? এই জঙ্গলে আমরা তার কাছে একরকমের বাধা, সেইখানকার বাসিন্দা আমরা না। তাছাড়া কালকে কাজটা হয়ে গেলে তো আমরা চলে যাচ্ছি, তার সাথে এত ঝামেলার দরকারটা কি? ঢাকায় পৌঁছে না হয় তার নামে একটা কমপ্লেন করে দেব।
ও, তুমি তো আছো শুধু তোমাদের রিসার্চের রেজাল্ট নিয়ে।
হ্যাঁ, ওটা একটা ব্যাপার, এত দূরে এসে তো খালি হাতে ফিরতে পারি না আমি। তবে এটাও একটা ফ্যাক্ট, তোমাকে বললে অন্যান্য ফ্যাক্টগুলো সত্যি, তুমি মাথা ঠান্ডা করে একটু ভাবলেই বুঝতে পারবে। আচ্ছা বাদ দাও তো ওসব কথা, তোমার কথা বলো, সারাদিন কি কি করলে? নেহাল জ্বালিয়েছে খুব?
না, সারাদিনই বলতে গেলে ঘুমিয়েছে, ভাগ্য ভালো ঘুমিয়েছে, না হলে সারাদিন চোখে চোখে রাখতে হতো। নতুন হাঁটা শিখেছে, যা দুষ্ট হয়েছে কোন দিকে গিয়ে আবার কোন বিপদ ঘটায়।
আরে না, আমাদের ছেলে ভীষণ লক্ষ্মী। আচ্ছা আর কি করলে সারাদিন?
শুয়েছিলাম, বই পড়েছি। ও, তোমাকে তো বলতে ভুলে গিয়েছি।
কি?
আজ বাংলোয় একজন লোক এসেছিল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম।
লোক বাজার থেকে এসেছিল?
আরে না, ওই লোক এখানেই থাকে, এই জঙ্গলে। বিশ্বাস করা যায়? দেখতেও একেবারে বুনো মানুষদের মতো।
পাগল নিশ্চয়ই।
হ্যাঁ পাগল তো বটেই, নইলে কেউ একা একা এই বন জঙ্গলে বসবাস করে? তবে সাধারণ পাগল না, লোকটা কিন্তু শিক্ষিত, রীতিমতো ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা জুলজিস্ট, শহরেই নাকি থাকতো। একসময় চাকরি বাকরি ছেড়ে এই জঙ্গলে বাস করা শুরু করেছে। লোকটার নাম খুশি দালম, বললো আমাদের প্রতিবেশী। আদমার দূরে জঙ্গলের ভেতরে নাকি তার ছাপরা আছে, সেখানেই থাকে।
তারপর?
তারপর আর কি, চা টা খাইয়ে কোন রকমে বিদায় করা গেছে। লোকটা কথা একটু বেশি বলে, তবে বেশ গুছিয়ে কথা বলে।
ও মাই গড, তুমি ওনাকে আবার চাও খাইয়েছো?
হ্যাঁ, কেন?
আরে বাবা, চেনা নেই জানা নেই, একটা লোক জঙ্গলে থাকে, বললো জিওলজিস্ট, আর তুমিও বিশ্বাস করে ফেললে। কোন দাগি পলাতক আসামিটার সঙ্গে তো হতে পারে, হয়তো জঙ্গলে ঘাটতি মেরে আছে।
কি বলছো?
ঠিকই বলছি, শেষে দেখা যাবে তোমাকে খুন করে রেখে গেছে। তোমার জন্য তো আর চিন্তা চিন্তা নেই, চিন্তা নেহালের জন্য।
ধত্তরি, ভয় লাগাচ্ছ কেন? অবশ্য লোকটার কাছে ছুরি আর ধারালো কুঠার ছিল।
তাহলে বোঝো, কোন সুস্থ মানুষ কি এখনকার যুগে ছুরি আর কুঠার নিয়ে ঘুরে? সে কি টার্জান নাকি? নিশ্চয় কোনো বদমতলব আছে, তুমি আর তার সামনে যাবে না। এখন ঘুমাও, সকাল সকাল উঠতে হবে। এখানে আর ভালো লাগছে না, ঝামেলাটা শেষ করে ঢাকায় তাড়াতাড়ি ফিরতে পারলে শান্তি পাই।
তার সাথে সাথে শুভ নাক ডাকার শব্দ ভেসে এলো। মিনি মাঝে মাঝে ভেবে পায় না, একটা মানুষ কিভাবে এত দ্রুত ঘুমিয়ে পড়তে পারে। সে নিজেও কয়েকবার এপাশ ওপাশ করল, কিন্তু ঘুম এত শহরে সবার চোখে ধরা দেয় না। তাই মিনি যখন এই জঙ্গল ঘেরা ঘরে আরো একটি দীর্ঘ একাকী রাতের প্রস্তুতি নিচ্ছিল, তখনই শব্দটা শুনতে পেল। বাংলোর ছাদে ধপ করে কিছু একটা পড়ে যায়, মনে হচ্ছে ভারী কোনো যন্ত্র লাফিয়ে টিনের চালে উঠেছে, কাঠের মতো জমে গেছে। সাথে সাথে উঠে বসল, শুভকে জাগানোর জন্য ডাকতে যাবে, ঠিক শুভ নিঃশব্দে উঠে বসেছে। সেও শুনেছে শব্দটা, বেশ জোরে হয়েছে শব্দটা। নেহালু জেগে উঠেছে, মিলিয়াকে বুকের মাঝে চেপে ধরল।
কি হতে পারে এটা?
বুঝতে পারছি না, বড় কোনো জন্তু হতে পারে।
ভেতরে ঢোকার চেষ্টা করে যদি? কাঁদে না বাবা, ভয়ের কিচ্ছু নেই, এই যে আম্মু আছি না।
ভয় পেও না, কিছু হবে না, জানলা গুলো আটকানো আছে, যাই হোক না কেন ভেতরে ঢুকতে পারবে না।
ডান দিকে জানলা তো এখনো খোলা।
আর তাই তো, এই যে আটকে দিই, আটকে দিলাম, এখনো কোনো ভয় নেই।
শব্দটা কিন্তু থামিনি, মনে হচ্ছে ছাদ ভেঙে ফেলবে।
নিশ্চয় কোনো জন্তু উঠেছে ছাদে, আমাদের মতো নিশ্চয় ওটাও ভয় পেয়েছে।
তাহলে আমিও যাব।
না না না, তুমি নেহালকে নিয়ে থাকো, আমি দেখছি। কই, কিছু নেই তো? দাঁড়াও, আমি আর একটু ভালো করে দেখে আসি।
কি দেখলে?
কিছুই দেখলাম না, শুধু কয়েকটা বড় বড় গাছের ডাল নেমে এসেছে ছাদ পর্যন্ত। নিশ্চয় কোনো বানর টানো নেমে এসেছিল মনে হয়, আমাদের সারা পেয়েই আবার যে পথে এসেছিল সে পথে চলে গেছে। মিনি, এই মিনি কি ভাবছ?
খুশির লোকটা বলে গেল, কি অদ্ভুত কথা নাকি প্রচলিত আছে এই জঙ্গল আর বাংলো নিয়ে।
দূর, এই রাত বিরাতে আরেক পাগলের কথা ধরলে তুমি।
আমার ভীষণ ভয় করছে শুভ।
আরে ভয় কিচ্ছু নেই, আর তুমি ভয় পেলে নেহালের কি পাওয়া উচিত? দেখো ছেলেটা কি ভয়ে তাকিয়ে আছে তোমার দিকে, যেন এখনই কেঁদে ফেলবে। বাবা কিছু হয়নি, কিছু হয়নি বাবা, ঘুমানোর চেষ্টা করো, সকালে উঠে দেখবে সব ঠিক হয়ে গেছে।
মিনি সহজে ঘুমিল না, তবে একসময় ক্লান্তিতেই হোক আর শরীরের প্রয়োজনই হোক, ধীরে ধীরে ঘুমে তলিয়ে গেল। জঙ্গলের হাত ধরে তখন নেমে এসেছে গাঢ় রাত, ঘুমের জগতে নানা রকমের দুঃস্বপ্ন দেখছিল সে।
ময়নার মা, ফজলু, খুশিদ আলো, এদের নিয়ে ভয়াবহ সব শব্দ। শেষ সকালে মিষ্টি রোদে যখন তার ঘুম ভাঙল, রাতটা শেষ হয়ে গেছে বুঝতে পেরে স্বস্তি পেল খুব। তবে মিলি যদি জানত সামনে ওর জন্য কি অপেক্ষা করছে, তাহলে নিশ্চয়ই এতটা নিশ্চিত হতে পারত না সে।
কই খাবারের প্যাকেটটা দাও, তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে, কালকের মতো দেরি করলে হবে না।
কিন্তু ফজলু কোথায়?
ও ভয় পেয়েছে, আজকে আসবে না।
আসবে না মানে? তুমি একা যাবে নাকি?
আরে এখন আমি অনেকটুকুই চিনি, কোনো সমস্যা হবে না। তাছাড়া আজকে কাজও তেমন একটা নেই, কালকে কয়েকটা স্যাম্পল বের রেডি করে এসেছি, আজ জাস্ট গিয়ে দেখব ঘাস গজানোর কোনো আলামত আছে কিনা।
আমার ভীষণ ভাবনা হচ্ছে, তুমি একা একা।
আরে টেনশন করো না, আমি কিছুক্ষণ পরেই চলে আসছি, বেশি সময় লাগবে না। আর শোনো, ময়নার মাকে কিন্তু আর কিছু বলো না, এখন সে ছাড়া কিন্তু তোমার আর কেউ নেই। আমি যতটুকু পারি বোঝানোর চেষ্টা করেছি, থাকো দেরি হয়ে যাচ্ছে। নেহাল বাবা, টাটা।
সাবধানে থেকো তুমিও।
শুভ চোখের আড়ালে চলে যেতে একটা অচেনা ভয় গ্রাস করলো মিলিকে। নেহালকে বুকে চেপে ধুরু ধুরু বুকে দোতলার ঘরে চলে এলো। ময়নার মাকে কোথাও দেখছে না, ভালোই হয়েছে, ওই মহিলাকে দেখলেও এখন শিউরে উঠবে মিলি। নেহালকে একটা ছবির বইয়ে রং করতে দিয়ে চুপচাপ একটা কবিতার বই নিয়ে বসলো সে, কিন্তু সেটা অল্প কিছুক্ষণের জন্য। আবার ধপ করে কিছু একটা বাংলা ছাদে পড়ার শব্দে চমকে উঠল মিলি। নেহাল ওর দিকে তাকিয়েছে বুঝতে পেরে যতটা পারা যায় মুখের ভাব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। ছেলেটা ভয় পেয়ে যা, এটা চাইছে না সে। টেবিলের উপরে রাখা ফলকাটা ছুরিটা হাতে নিল সে, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে দরজার নবে হাত ভেবেছিল কাল রাতের মতো তার সারাতে থেমে যাবে সব। কিন্তু আশ্চর্যের বিষয়, শব্দটা যেন ভেবেই যাচ্ছিল। তিনি সাহস করে বারান্দার জানালে গিয়ে ওর পাশের ছাদের দিকে তাকিয়ে একদম জমে গেল। অনেকগুলো গাছ ঝুঁকে এসেছে বাংলো ছাদের উপর, গাছের ডালগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে, ওগুলোই শব্দ করছে, যেন ভেঙে ফেলতে চাইছে ছাদ। দেখে মনে হয় ঝড় বয়ে যাচ্ছে, সেই সাথে লতা গাছগুলো সাপের মতো সরসর করে এগিয়ে আসছে, ঢুকতে চাইছে বাংলোর ভেতর।
এদিকে লতা গাছগুলো কাছাকাছি চলে এসছে, আল্লাহ একটা ডাক টেনে ধরে আছে জানলাটা, কিন্তু এটা আটকাতেই হবে।
শেষমেশ সব শক্তি দিয়ে টান মেরে জানালাটা আটকাতে পারেনি, কিন্তু তার আগে একটা লতা গুল্ম ঢুকে পড়েছে ঘরে। বিছানার উপর দিয়ে সাপের মতো এসে নেহালের হাতে চেপে বসেছিল শক্ত করে, কিন্তু জানালার কপাটটা লেগে যেতে কেটে গেল লতাটা। ঘরের ভেতরের অংশটা নির্জীব হয়ে নেহালের হাত পেঁচিয়ে ঝুলছিল, ভয় পেয়ে কাঁদতে শুরু করেছে নেহাল। ছাদের উপর ক্রমশ জোরালো হচ্ছে শব্দ, এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে অবাক হতেও যেন ভুলে গেছে মিলি। শহরে শিক্ষিত একটা মেয়ে এরকম একটা অবাস্তব ঘটনার সামনে দাঁড়িয়ে একবার চিন্তা করবার সময় পেল, কারণ এটাই এখন তার বাস্তবতা। মৃত্যু যেন জোরালো নিঃশ্বাস ফেলছে তাদের বুকের খুব কাছে। জানালা দিয়ে নিচে উঠিয়ে দিল সে, বাংলোর আশেপাশে অনেকগুলো ঝোপঝাড় এসে জড়ো হয়েছে। জানালার গায়ে চরম আক্রোশে আঁচড় কেটে যাচ্ছে সাপের মতো লতা গুল্মের দল, সাথে গাছের ডালপালা।
খেলা ভয় পায় না বাবা, ভয় পায় না, বাংলা থেকে বের হতে হবে আমাদের। চলো এই যে দেখো দরজার কাছে চলে এসেছি আমরা, এখন আর কোনো ভয় নেই, চলো।
কিন্তু বাংলোর দরজা খুলতে আতঙ্কে জমে গেল। দরজার দিকে ছুটে আসছে অসংখ্য লতানো গাছ আর ঝোপঝাড়। আরো ভালো করে লক্ষ্য করতে সে বুঝল যে জঙ্গলটা এখন অনেক কাছে। ব্যাপারটা বুঝতে পেরে শিউরে উঠল। ধীরে ধীরে এগিয়ে আসছে জঙ্গলটা, ওদের বাংলোটাকে ঘিরে ধরেছে। বাইরের দুনিয়ার কেউ জানতেও পারবে না কি ঘটছে তাদের কপালে। এই সময় শুভর কথাটা মাথায় আসতে বুক চাপা কান্না এলো মিলি। কিন্তু এখন কান্নাকাটি করার সময় না, যে করেই হোক নিহালকে নিরাপদে রাখতে হবে। দ্রুত হাতে দরজা বন্ধ করে ফের দোতলা চলে এলো ওরা। আপাতত এর চেয়ে বেশি নিরাপদ জায়গা আর নেই।
এখানে এখানে বিছানার উপর বসে থাকো নেহাল, বাবা বসে থাকো, আমি আছি। লতা কোথা গেলো? হাত পিছিয়ে ধরছে, তবে রে শয়তান, লতাতে ঢুকবো কিভাবে? জানলার কাঁচটাও ভেঙে ফেলেছে, ছুরিটা কাজে লাগবে এখন।
কিন্তু ছোট্ট একটা ছুরি দিয়ে কয়েকটা লতা কাটিনি, একসাথে দুই তিনটা করে লতানো গাছ সাপের মতো মোচড় খেতে খেতে ঢুকে পড়তে চাইছে কাঁচের ফুকুর দিয়ে। বাংলোর ছাদ ছেয়ে গেছে সবুজ লতায়। জানালার পাশে এসে হাজির হয়েছে বেশ কয়েকটা বড় গাছ। একটা শাল গাছের ডাল ঢুকে পড়তে চাইছে জানালার ফাঁক দিয়ে। মিলে আশেপাশে তাকালো, কাঠবোর্ডের মতো কিছু একটা চোখে পড়লো তার। ওটা ছৌ মেরে তুলে নিয়ে জানালার ফুকুরে গুঁজে দেওয়ার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে শাল গাছের দুটো ডাল এসে ছিটকে ফেলল ওকে। একটা ডাল মিলির গলায় চেপে বসেছে শক্ত করে। মিলি মেঝেতে পড়ে থেকে অসহায় ভাবে দেখছে, আর একটা ডাল এগিয়ে যাচ্ছে কাঁপতে থাকা নেহালের দিকে। মিলির চোখ বন্ধ করে ফেলল, এমন দৃশ্য দেখার সাহস নেই ওর। ঠিক তখনই ঠপ করে একটা শব্দ হল, আর আলগা হয়ে এসেছে মিলির গলায় জড়িয়ে থাকা ডালের বাঁধন।
আপনি বাবুকে নিয়ে পাশের ঘরে চলে যান, আমিও আসছি, ওটা অপেক্ষাকৃত নিরাপদ।
কিছু দেরি হয়ে গেছে, দরজা পর্যন্ত পৌঁছে গেছে লতানো গাছেরা। ওই যে,
অসুবিধা নেই, এইসব পুচকে গাছের জন্য আমার কুঠারি যথেষ্ট। কিন্তু কি করছিলেন আপনারা যে জঙ্গল আপনাদের উপর প্রতিশোধ নিতে এসেছে?
কিছু করিনি আমরা।
কিন্তু তা কিভাবে, এতদিন ধরে আমি এখানে আছি, কখনো এমন কিছু দেখিনি আমি। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, আপনারা দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হন। আমি এখানে গাছদের ব্যস্ত রাখার চেষ্টা করছি, এখানে থাকলে সবাইকে মরতে হবে।
খুশিগালমের সারাদেহ ঘামে জপজপ করছে, পাগলের মতো ঘুরে ঘুরে গাছের ডাল কেটে যাচ্ছে। হাঁপাচ্ছেন পরিশ্রমে, কিন্তু আর কতক্ষণ পারবেন কে জানে, কারণ একটা ডাল কাটতে আরো দুটো ডাল এসে তার জায়গা নিচ্ছে। মিলি জানে এখান থেকে পালানো অসম্ভব, পুরো বাংলো ঘিরে ধরেছে জঙ্গল। কিন্তু হঠাৎ করেই যেন থেমে গেল দরজার নিচ দিয়ে আসা লতাদের নরম জয়, আর খুলে গেল দরজা। দৌড়ে গিয়ে শোভাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো মিলি। এক হাতে মিলি আর অন্য হাতে নেহালকে জড়িয়ে ধরে খুশির আলমের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো শুভ। তারপরে জানালাটার কাছে গিয়ে এগিয়ে আসা ডালের উপর ছিটিয়ে দিল হাতে থাকা হালকা বাদামি তরল পদার্থটি। দেখতে দেখতে নিথর হয়ে গেল তারা।
অবশেষে তোমার আসার সময় হয়েছে।
সরি মিলি, তোমাদের এভাবে একা রেখে যাওয়াটা আমার একদমই উচিত হয়নি। গাছেদের জন্য তো ফিরে আসার পথই খুঁজে পাচ্ছিলাম না, শেষে অ্যাসিড ঢেলে ঢেলে পথ করে আসতে হলো। আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব? তাহলে আপনি এই অবস্থার জন্য দায়ী? মানে কি বলছেন আপনি, আমি কিছু বুঝতে পারছি না। নিশ্চয়ই এই বনকে ধ্বংস করার জন্য কিছু করেছিলেন আপনি, না হলে জঙ্গল কখনোই এরকম করতো না।
কি বলছেন আপনি? আমি একজন বিজ্ঞানী, আমি কেন বনকে ধ্বংস করতে চাইব?
উনি ঠিকই বলেছেন শুভ, তোমার উন্নত সায়ের গবেষণা এই বনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ঘাস হলে সেখানে আর গাছ জন্মাতে পারবে না, ফ্যাক্টরি হলে এখানেই শুরু হবে নগরায়ণ। আমার কাছে এখন সব পরিষ্কার লাগছে।
কি বলছো আবোলতাবোল? আবোলতাবোল তো বলছেন আপনি। আপনি এখানে ঘাস জন্মাবেন, ফ্যাক্টরি হবে, গাছদের আবাসভূমি নষ্ট করবেন, আর গাছেরা তা সহ্য করে নেবে? ওদেরও ভবিষ্যৎ আছে। আজকে আপনার ছেলেকে কেউ মেরে ফেলতে চাইলে চুপ করে থাকবেন আপনি? যাই হোক, আপনার অ্যাসিড তো প্রায় শেষের দিকে, এরপর কি করবেন? এভাবে একটা গোটা জঙ্গলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সম্ভব না।
সরি, দুঃখিত আমি, আমার মনে হয় আপনি ঠিকই বলছেন। নেহালের গায়ে কেউ টোকা দিলে আমিও হয়তো এভাবেই প্রতিরোধ করতাম। চলুন বের হওয়া যাক, লুকিয়ে লাভ নেই। আমি ওদের বলবো এখানে যদি অন্য কোথাও চাষ করা যায় তবেই শুধুমাত্র এই প্রজেক্ট রান হবে, আর যদি না হয় তাহলে আমরা আমার নিজের হাতে আমার রিসার্চের সমস্ত ডেটা নষ্ট করে দেবো, যেন অন্য কেউ আর এই জঙ্গলে ক্ষতি করতে না পারে। আপনার কি মনে হয় ওরা বুঝবে?
আমি ঠিক নিশ্চিত না।
আমার মনে হয় বুঝবে। একজন অভিভাবকের কথা অন্য আরেকজন অভিভাবকের কাছে দুর্বোধ হওয়ার কোন কারণ নেই। চলুন যাওয়া যাক।
কি একটা অভিজ্ঞতা, তাই না?
হ্যাঁ, কি একটা অভিজ্ঞতা।
তোমাকে চিন্তিত মনে হচ্ছে?
হ্যাঁ, আমি ভাবছি গাছগুলোর কথা। ওরা তো ঠিকই আমাদের উপর বিশ্বাস করে আমাদের ছেড়ে দিল, কিন্তু আমি যদি ওদের কথা না রাখি, গিয়ে সব স্যাম্পল দেখিয়ে এখনই প্রজেক্ট রান করাই, বাকি জীবন হয়তো আমি শহরে নিরাপদে থাকবো। ওরা এত বড় ঝুঁকি দিল কেন সেটাই ভাবছি।
কারণ তুমি একজন বাবা হয়েই ওদের কথা দিয়েছ, আর তাছাড়া তখন হয়তো ওরা ঠিকই একটা পথ বের করে নেবে।
হ্যাঁ, আসলে ওরা আমাদের চেয়ে অনেক বেশি বড়। ওরাই পৃথিবীকে বাসযোগ্য করেছে আর দূষিত করছে আমরা। আচ্ছা, ময়নার মায়ের কি হলো শেষে?
তার কোনো খোঁজ পায়নি আসার সময়, যেন হাওয়ায় মিলিয়ে গেছে।
থাকুক, হাওয়ায় মিলিয়ে হলেও ময়নার মা থাকুক, গাছেদের পক্ষের মানুষরা বেঁচে থাকুক আরো অনেক দিন। আমার তাদের জন্য অনেক কান্না পাচ্ছে, ঝালকে একটু দাও তো, বুকে জড়িয়ে রাখি কিছুক্ষণ।
শুনলেন আজকের কুয়াশার গল্প, যার নাম ছিল অরণ্যের আর্তনাদ। লিখেছেন ইমরান নিলয়, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকিব ফারজানা, এবং সাউন্ডে ছিলেন অন্ধকার গালিব। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের গল্পে তাদের নামগুলো বলে দিচ্ছি। মিলির চরিত্রে অভিনয় করেছেন মিতুল, শুভর চরিত্রে আবির, খুশির আলমের চরিত্রে মঞ্জু, ময়নার মার চরিত্রে অভিনয় করেছেন সাকি, এবং ফজলুর চরিত্রে অভিনয় করেছেন গালিব। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় কুয়াশা এক্সপ্রাইজের কুয়াশা নিয়ে হাজির হচ্ছে আমি শর্মী। সেই পর্যন্ত এপিসোড সঙ্গেই থাকবে। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.